This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোরা এপিসোড। মঞ্চ আলোকিত হয়েছে যাহা বলিব সত্য বলিব, এবং আজকে সত্যের আসনে বসবেন আরো একজন অতিথি। পুরো টিম হাজির হয়ে গিয়েছি। রয়েছে আপনার সঙ্গে আমি আরজে কিবরিয়া, এবং আরজে কিবরিয়ার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রথমেই আমরা জানতে চাই কে রয়েছে আজকে আমাদের সঙ্গে জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো নিয়ে আরজে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
আমাদের আজকের অতিথি আক্তার হোসেন। আজ তিনি সবার কাছে নিজের ভুল স্বীকার করবেন, কিন্তু এই মানুষটির মধ্যেও অনেক ভালো দিক রয়েছে। আক্তার হোসেনের সেই দিকগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমানে বয়স 40-এর উপরে, সবসময় মুখে হাসি ধরে রাখার চেষ্টা করেন, সময়ের কাজ সময়ে করতে ভালোবাসেন তিনি। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, বয়সে ছোট কিংবা বড় সবাইকে তিনি সম্মান দিয়ে কথা বলেন, সবসময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করেন। আক্তার হোসেন খুবই আবেগপ্রবণ মানুষ, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। ছোটবেলায় কুকুরে গোসল করার সময় এক বন্ধুর পা বাঁশের খোঁচায় কেটে গেলে নিজের পরনের পোশাক খুলে বন্ধুর পা বেঁধে দিয়েছিলেন। এখনো আক্তার হোসেন তার কাছে হাত পাতা কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরান না। কখনো কখনো ক্ষুধার্ত অসহায় মানুষকে নিজের ঘরে নিয়ে খাওয়ান, এতেই আক্তার হোসেন শান্তি পান। তিনি গান গাইতে ভালোবাসেন। মাঝে মাঝে তিনি ভাবেন, যদি গান গেয়ে আর মানুষের উপকার করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। এত ভালো কিছুর পরেও এই মানুষটির জীবনে রয়েছে কিছু ভুল, কি সেই ভুল তা শুনতে ফিরে যাচ্ছে কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব। অপরাধ রয়েছে সেগুলো যদি স্বীকার করতে চান বিবেকের তাড়না বোধ থেকে, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে, শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আজকে এক্সপার্ট প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই এবং আপনাকে এনশিওর করতে চাই যে তিনি পুরো অনুষ্ঠানে আমাদের সঙ্গে লাইভ রয়েছেন। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুরাগ চাকমা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে আজকে সত্যের আসনে রয়েছেন আক্তার, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনার সামনে তুলে ধরবেন, আমরা তার কাছে চলে যেতে চাই। এবং প্রথমেই যে প্রশ্নটি করি, সবসময় যাহা বলিব সত্য বলিবতে আপনাকেও করছে আক্তার, সেটা হচ্ছে মানুষ ভুল করে, শুদ্ধ অনেক কাজ করে পুরো জীবন জুড়েই, কিন্তু মানুষ তার অপরাধগুলো, ভুলগুলো লোকসমাজে লাখো মানুষের সামনে আনা খুবই কঠিন। এবং এটা আসলে আনার পরে এমন হয় যে চারপাশের মানুষ খারাপ বলতে থাকে, বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। তারপরেও কিছু মানুষ আমরা পাই যারা বিবেকের তাড়না বোধ থেকে এই কথাগুলো স্বীকার করেন, যেমন আজকে আপনি করবেন। তো আপনি একটু বলবেন যে এত কিছু জানার পরেও এই যে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শোর যাহা বলিব সত্য বলিব রেডিও ইতিহাসে, সেরকম একটি শোতে আসার সাহস এবং আপনি কেন আসলেন?
আমাকে কেউ শাস্তি না দিলেও আমার বিবেক আমাকে শাস্তি দিচ্ছে, এবং কি আমি যে অপরাধ গুলো করেছি আমি তো কাউকে বলতে পারিনি, এবং আমাকে প্রতিক্ষণ সারা সর্বক্ষণ কিন্তু আমাকে বারবার শুধু এই যন্ত্রণায় আমি ভোগ করতে থাকি সবসময় সারাক্ষণ। ওই জন্য আপনার এখানে আসলে আমার
প্রিয় শ্রোতা, যে মানুষটি এখানে এসছেন সে মানুষটি তার জীবনে যে কষ্টের ব্যাপারগুলো, অপরাধের ব্যাপারগুলো, সেগুলো তাকে প্রতি মুহূর্তে এখন কষ্ট দেয়। তিনি কষ্ট পেয়ে গেছেন, বিচারের কাঠগড়ায় তাকে কি দাঁড় করাবেন, কিন্তু কষ্ট যাতে আপনি না পান সেজন্যই আমরা যাহা বলিব সত্য বলিবতে তাকে আজকে তুলে ধরছি, তার জীবনের গল্প আমরা তুলে ধরছি। চলুন শুরু করে যাক, আপনি কোথা থেকে শুরু করতেছেন?
আমি একবার ছোট কাল থেকে শুরু করছি,
প্লিজ।
আমার বয়স তখন 5 বছর হবে, 1971 সাল।
1971 সালে 5 বছর বয়স ছিল?
জি, তখন যখন যুদ্ধ চলছে আমি মনে, মানে আমি মনে নেই, কিন্তু আমাকে পরে আমার চাচা দাদি এবং কি আমার আব্বু, হ্যাঁ, এগুলো সবাই আমাকে বলেছে আর কি। তারপরে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে আমার বাপ এবং দাদা চাচা সবাই কিন্তু অন্য এলাকায় চলে যান, পাহাড় সাইডে চলে যান। চলে যাওয়ার পর তখন একবার শোনা গেল যে দেশাদির হয়েছে, তখন কিন্তু আবার তারা বাড়িতে ফিরে আসে, চলে আসে।
কোথায় বাড়ি ছিল আপনাদের?
আমাদের বাড়ি জামালপুর জেলা সদর থানা, কিন্তু চলে গেছিল আপনার সেই বাসপাড়া করে পাহাড় সাইডে ওদিকে। তারপরে আমার মা সেই সেই সময় এখানে এসে পারছিল এবং খুব পদশীল ছিল। তারপর আমার মা আসে, আসার পর 2-3 দিন পরে নাকি মায়ের ডায়রিয়া হওয়া, আগের যুগে 1 গ্রামে ডায়রিয়া হলে কিন্তু অনেক মানুষ মারা যেত, বলে ভয়ে কেউ সেই গ্রামে আসতে চাইত না, কলেরা, হ্যাঁ কলেরা। তারপর আমার মা যাক মারা গেল, বৃষ্টি ছিল বলে প্রচুর বৃষ্টি ছিল, মার কথা আমার খেয়াল নেই। তারপর আমার বাবা মুরগি ব্যবসা করতে, আমাদের অনেক সম্পদ ছিল, আমাদের ফ্যামিলিও ছিল, অনেক বড় ফ্যামিলি ছিল, যেমন চাচা কাকি সবাই সাজি করত। আমার চাচার ঘরে 2 মেয়ে এবং আমার যে বড় 2 বোন ছিল আমার বাবার ঘরের, তারপরে 4 জন মেয়ে হওয়ার পর কিন্তু আমি দুনিয়াতে আসছি। আসার পরে আমাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করছে আর কি, আমি চাচাকে খুব ভালোবাসতাম, চাচা আমাকে আদর করতো। তারপর আমি আমার বোন ছিল, বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, কেমনি বিয়ে হচ্ছে আমার খেয়াল নেই, কিন্তু আমাদের মানে আমার বড় যেটা পিঠাইপিটি বোন, সেই দেখতাম আমার বোন স্কুলে যাইতো, আমাদের মা যে মারা গেছে আমি কিন্তু বুঝতাম না, কানতাম না, বুঝতে পারতাম না। তো আর আমার আব্বা আবার দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয় বিবাহ করে যখন আমার সৎমাকে ঘরে নিয়ে আসে তখন সবাই বলি এদের তোর মা। তখন আমি মা করে ডাকি, আমাকে প্রথম অবস্থায় আদর যত্ন করতো, করার পর যখন আমি একটু বড় হলাম তখন আমার বোন আমাকে হাত ধরে ধরে তখন স্কুলে নিয়ে যান।
আচ্ছা,
আমার বোন ক্লাস শিখতে পারে, তখন আমি ক্লাস 2-তে পড়ি, ক্লাস 2-তে পড়ি, কিন্তু আমার মা আমাদের 2 ভাই বোনকে কোন সময় পেট ভরে ভাত খাবার দিত না, কারণ আমার বাবা আমার বাবা তো আমাকে কোনো সময় আমার বোনকে কোনো সময় খুশ খবর রাখত না, সে ব্যবসা বাণিজ্য ছিল এবং রাত্রে আসতে কোনো জিজ্ঞাসা করতো না। কত মনে আশ্বাসের জাগে দেয় আমার বাবার সাথে বসে একসাথে ভাত খাবো, কিন্তু আমার বাবা সেই কাজটা করতো না। না করার পরে এখন সকালবেলা যে স্কুলে যাইতাম, আমার বোন আবার ক্লাস 3-তে পরীক্ষা দিল, ফেল করলো, তখন আমি ক্লাস 3-তে উঠলাম, তখন 2 ভাই বোন
একই ক্লাস।
কিন্তু মার কথাই না, মার কথাই হয়তো বাবা এক কাজ করলো কি, মানে আমাদের 2 ভাই বোনকে 2 সিট বই কিনা না দেয়, মাত্র দিল 1 সিট বই কিনা, যে তোমরা বদলে পড়বা। অথচ অনেক টাকার মালিক ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু আমাদের
সৎমা আসার পরে চেঞ্জ হয়ে গেল।
সকালবেলা যে ভাত দিত, মনে করেন আমরা খাইয়া 2 ভাই বোন চলে যেতাম, যে মাটির যে বাসন আছে না, মাটির জাগে ছিল, মাটির বাসন গুলো আর কি, ওইর মধ্যে অল্প দুটা ভাত আর থাল ভরে দিত পানি, প্লেট ভরে পানি দিত। মনে হয়তো যে আমরা যেমন মাছের পোনা বেশি পরিমাণে দলে ধরতে পারি না, এটা মনে হয় আমরা খুশ করে 2 ভাই বোন খাইতাম
পান্তা ভাত দিত,
পান্তা ভাত। তখন আমি আমার বোনকে বলতাম, যে আমি বুবু ডাকতাম, যে বুবু আব্বাকে বলি, তখন আমার বোনে বলতো যে না যদি বলো তাহলে মাকে তো তারাই দেবো, তারাই দেবো। তখন মা ভাবি কোথায় বলিস না, কিছু বলতাম না, না বলার পরে ক্লাস ক্লাস ফুটে উঠলাম, ফুটে ওঠার পরে ওইভাবে অত্যাচার। আমার দাদি ছিল এবং আমার চাকরি কাজ আছে লোকের নাম আমাদের নিয়ে আবার দেখবে খাওয়াই তো ভাত খাওয়াই। এই কারণে আমার মা আমাদের সাথে অনেক ঝড়া বিবাদ করতো যে কেন যাও। তারপরে দাদি আমার কিছু বলতো না এবং বাবাকে দাদি একদিন বলছি যে তোর ছেলে মেয়েদের প্রতি এরকম করে তোর বয়ে কারণ আমার বাবা দাদিকে আরো আমার সামনে ধমক দিচ্ছে যে তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক এইভাবে আমি তারাই দেব। কারণ না না আমি তো সেভাবে বলি নাই, বলছি যে তোর ছেলে মেয়েকে দেখ। তারপর ক্লাস ফোরে উঠলাম আর মাঝে মধ্যে হঠাৎ বাবা রাত্রিবেলা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতো তখন কে আমাদের সঙ্গে নিয়ে ভাত খাইত, তখন পেট ভরে খাইতাম আর কি, তখন মা কিছু বলতে পারতো না। তারপরে স্কুলে যেতাম সকালবেলায় পান্তা ভাত খাই, আবার এই চারটে সাড়ে চারটের সময় আসতাম স্কুল থেকে আসতাম, আসার পরে দেখতাম যে খালি প্লেটের মধ্যে যে যে দুকে ভাত বাইরে রাখছে তাই আমাদের শীতে হইতো আমার দুই ভাই বন্ধুর। কারণ হলো ধরে ধরে সাহস করলাম খাইতে পারতাম ভাত আর আমার লাগবে আমার সামনে আরো ভাত। এভাবে আমার মা আমাকে আর আমার বোনকে পেট বলকে খোর ছেড়ে দেয় নাই। আমার বোন তখন বড় হলো আস্তে আস্তে বড় দেশ গ্রামে তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কি। যখন ক্লাস ফাইভে উঠলাম আমার বোন তখন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর ক্লাস ফাইভে আমি আমাদের সময় তখন ছিল এক স্কুল থেকে আরেক স্কুলে ফাইনাল পরীক্ষা আরেক স্কুলে আরেক ইউনিয়নে হাইটে যাই দিয়ে আসতে হতো আর কি, মানে অনেক দূরে পথ ছিল। প্রতিদিন খুব ভোরে উঠতাম গোসল করতাম, আমার কেউ যত্ন করতো না, পরীক্ষা কোনো টিচার তো ছিল না প্রাইভেট টিচার। আমার এক বন্ধু একই ক্লাসে পড়তাম বন্ধুর নাম সুরুজ্জামান, সে আমাকে বললো যে চল আমাদের বাসায় একটা থাকবো দুজন লেখাপড়া করবো কালকে সকালে পরীক্ষা দিয়ে আসবো। ঠিক আছে আমাদের বাসায় গেছি, যাওয়ার পর রাত্রে থাকছি পর লেখাবার রাত্রে ঘুমাইছি সকালবেলা লেখান দিয়ে ওকে খাওয়ান দিচ্ছে, ওকে খাওয়ান দিচ্ছে দেখি দুধ দিচ্ছে কলা দিচ্ছে ডিম দিচ্ছে মাছ দিচ্ছে। দেখি আমার বড় আফসোস লাগলো যে আমি তো এগুলো কোনো খাইতে পারি না। ছোট মা আমাকে অনেক ভাত ঢেড়ে আমাকে অনেক খাওয়ানোর জন্য বললো কিন্তু আমি তখন কাঁদলাম যে না খোলা আমি খাবো না। এইভাবে করে আমি চলে আসলাম, তখন আমার মাকে বলতেছি যে মা সবাই তো ভালো ভালো খাই দিই আমার পরীক্ষা তো মা অনেক দূরে যাইতে হবে, মা আমার একটু ভালো খাওয়ান দিতে পারেন না, আমি আপনাকে ডাকতাম। তখন একটু কাল খাই শুনি যা আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন কিন্তু আমার আবার সৎ ভাই দুনিয়াতে আসে, এই সৎ ভাই হওয়ার পর সেই আমাদের উপর যন্ত্রণাটা বেশি বাড়াই দিচ্ছে। তারপর ওই বললাম কালকে খাই শুনি যা কাল দুধ খাই শুনি। তারপরের দিন এখন দেখি যে মা আমার লাগিয়া ওই প্লেটে ভাত দিয়ে আর দুধ ডালে রাখতে আগে প্লেটের মধ্যে। তখন আমি বললাম মা দুধ দিচ্ছেন তোর হ আমি সুন্দরভাবে মজা করে খাবো আর কি, তোর বাপটি মা খাই আমি যদি কিসের গন্ধ পাচ্ছি আমি আমি কিসের গন্ধ পাচ্ছি মা কিসের গন্ধ তোর দুধ জাল দিছি তো এর গন্ধ আর কি ভালো করে জাল দিছি খা। তো আমি খাইতে রয়েছি খাওয়ানোর পর মুখে দিচ্ছি মুখে দিয়ে আমি পুরোপুরি মনে করলে ভিতরে ঢুকতে হবে না বমি বমি হয়ে গেছে। বমি করার পর আমি মায়ের করলাম মা তুমি আমাকে কি দিলে মা দুধ দিলে না অন্য কিছু দিল মা এক বেশি কথা কবি না বমি করে কি করছো। তখন মায়া আমাকে ওই ঝাড়ু আসলে ঝাড়ু দ্বারা দুটা বাড়ি দেয় খাইলাম না কেন। তারপরে আমাদের মুরগি ছিল মুরগি খাওয়ার পর সেই মুরগি তিনটা মুরগি ওই ভাত খাইলে খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। আমি কেউ কিছু বলি না। তারপর না খাই স্কুলে গেলাম পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে আসার পর তখন আমার দাদিকে বললাম যে দাদি আমার মায়ে করে। তারপর রাত্রে বাবা আসলো বাড়িতে, আসার পর দাদি বলছে তবু বাবা আমার আব্বা বিশ্বাস করলো না আমি কি করবো আর অসহায় মতো রইলাম কিচ্ছু বলতে পারি না। তখন যখন বাইর হলো পরীক্ষা পাস করলাম, পাস করার পরে এখন আমার মা আমার আব্বাকে যে তো প্রকার পারলো তো বুদ্ধি দিয়ে আনা এই বাড়িতে চলে যাবে। আমার বাপ দাদার ভিটা বাড়ি সব বিক্রি করে দিল আব্বা, বিক্রি করে দিয়ে আমাদের বাড়ি থেকে আরো দক্ষিণে ছয় মাইল দূরে ওখানে যাওয়া ছিল ওখানে বাড়ি করে করবে। এমন সময় আমার চাচা আমাকে বলতেছে বাবা তুমি যাও না। তারপর আমি বললাম ঠিক আছে কাকা কাকা ডাক্তার কাছে যাবো না। তারপরে ওনারা চলে গেল, আমাকে দিল না আমার কাছে আমাকে দিল না, বল না এনে থাকবে সে তোমার যাও চলে গেল। অর্থাৎ আমার মা ওই স্থানে গেল যে এখানে খেলো তোমার কিছু করতে পারে না, তোমার চাচা আছে চাচি আছে দাদি আছে দাদা আছে সবাই তো দৌড়তো সবাই কথা দৌড়তো। তারপর চলে গেল, চলে যাওয়ার পর আমি যে ফাইভ পাস করলাম তখন আমার চাচা আমাকে জামালপুর রেলওয়ে স্কুল ওখানে ভালো স্কুল ভর্তি করে দিল। পুরো আমি ক্লাস সিক্সে ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করছি, পাস করার পর এমন সময় আমার বাবা একদিন দিয়ে হঠাৎ করে আসছে চাচা বাড়িতে আসছে আর কি। আসার পরে চাচার লোকে অনেক ঝগড়া বিবাদ এবং লাঠি নেওয়া নিয়ে মারামারি অবস্থা আমাকে নিয়ে। আমার আব্বা বলতেছে যে আমার সন্তান তুই রাখবি কেন, আমার চাচা বলতেছে যে আজ থেকে তুমি আমার তোমার সন্তানকে আমার দিয়ে দাও না আমার সন্তান আমি তোকে দেবো কেন। এইভাবে করে ওদের ঝগড়া বিবাদ করছে আমার সন্তান দিয়ে দেয় তুই কোনো আইনে পাবি না কোনো ইয়ে পাবি না। এইভাবে করার পর বাড়ির সবাই মুড়ি বেড়া ছিল ওরা বলতে তুমি তো রাখতে পারবো না তার সন্তান আইনে নাই। বাবাকে আমার চাচা দিয়ে দিয়ে আমাকে কুলে নিয়ে আদরকে চাচা বললো যাবো রে তোর কখনো সুখ নাই দেবো না
সাথে কাঁদলো, আমিও কাঁদলাম। বাবার সাথে হাইটে হাইটে পিছিয়ে পিছিয়ে নিয়ে আসলো বাস। ওইদিকে আমার মা কবর ছিল, ওই কবরে ওখানে যায় বললাম, মা গো আমার একটু কুষ্ঠ গেল মা, তুমি চলে যাও শুনে আমাকে কেন নিয়ে গেলে না, আমাকে কেন রেখে গেলে না। তারপরে আমাকে যেত অত্যাচার করতো, আমি কিন্তু কাঁদতে পারতাম না, তবু আমাকে মারতো। তখন আমি ওই বাড়ির দূরে কোথাও যা নির্জনে বসে বসে থেকে কাঁদতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, মরণ দাও আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। পরে নতুন গ্রামে চলে গেলাম, চলে যাওয়ার পর তখন আমি খুঁজতে থাকি স্কুল কোথায় আছে, স্কুলে ভর্তি হওয়ার পর আগে হাঁকো ভাবি। তাহলে আমি খুঁজতে হচ্ছে তারা আমার বয়সী বোলাবার ছেলেরা, তাদেরকে জিজ্ঞেস করি, তখন বললো হ্যাঁ স্কুল কাছেই আছে। পরে দুলাল একটা ছেলে উনি বললো যে আমি তো ক্লাস সেভেনে লেখাপড়া করবো এবং ভর্তি হবো, আমি সত্যি পাস করছি এই তারিখে। পরে আমার আব্বু বাবাকে যে বললাম যে বাবা এখানে স্কুলে তো বাবা আমাকে ভর্তি করে দেন, তো বাবা আমাকে ভর্তি করে না। ভর্তি করে দেওয়ার পর আমার মাত্র ক্লাস সেভেনের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দিস যাওয়ার দেওয়ার পর তার হঠাৎ করে বাবা বলতেছে আমাকে লেখাটা বাদ, কেন বাবা লেখাটা বাদ দেবো কেন, তো আমার তো অনেক সংসার আছে, কামলায় কাজ করে, তো তুমি কৃষি কাজ শিখো, কাজ শিখো, কাজ করো। তো আপনি কি বলেন বাবা আমি বাবা লেখাপড়া বাদ দিতে পারবো না, পারি যখন তোর খরচ না দিব, বই পুস্তক কিছু না দিব, তখন তুই লেখাপড়া বাদ দিতে হবে। তো একদিন যায় দুজন যায়, এখন দিয়ে আর অত্যাচার শুরু হয়ে গেল, মা আমাকে ভাত পর্যন্ত দেয় স্কুলে যাইতে পারতে না, না দেওয়ার পর যখন না খাই আর কদিন যাবো স্কুলে, যাই না স্কুলে, বাদ দিলাম কি করবো, না সারিন থাকবো। এখন লেখাপড়া বাদ দিয়া তখন ওই আমি কৃষিকাজ শুরু করলাম, আমাদের সংসারে খেত নিয়ে যাই, ধান কাটি, হাল নিয়ে যাই মাঠে, এই সব কিছু করতে হয়, গরুর ঘাস খাওয়ার লাগে, গরু গোবর ফেলার লাগে, সব কিছু আমি করতে, কামলাকে বিদায় করে দিল, বিদায় করে দাম আমাকে কামলা বানাইল আর কি। এখন মনে হয় লেখাপড়া বাদ দেওয়ার 9-10 মাস পরেই আমার মা আমাকে আব্বাকে দিয়ে আমাকে বিয়ে করাবো আর কি। আমি বুঝতে পারি নাই তখন, তো আমি কিছু বুঝে না, কিছু জানি না। তো গ্রামে আমি খেলো ডাকতাম একটু লোককে, উনি আমাকে ডাক দিয়ে বলতেছে যে তোমাকে কিন্তু আবার বিয়ে করবে।
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি,
জি
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন, তার মানে আপনার বয়স সর্বোচ্চ 12-13 বছর। ওই ওই 12-13 বছর বয়সে আপনার সৎ মা আপনার বাবাকে পরামর্শ দিচ্ছে আপনাকে বিয়ে করিয়ে
দেওয়া,
এবং আপনার আপনার ভাই বোনের মধ্যে আর কেউ বিবাহিত ছিল? আপনি
আমি
আপনার
আমার বোন দুটো বিয়ে
হয়ে গেছে, এরপরে সিরিয়ালে আপনি ছিলেন বয়সে?
আমার যে আপন মায়ের ঘরে আমি একা, সৎ ভাই দুইটা, আর
অনেক ছোট ছোট
এক বছর ধরে।
প্রিয় শ্রোতা, আমরা একটি ব্রেক নিতে চাই এখানে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এরপরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আজকে যিনি এখানে অতিথি আছেন তার ছবি যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC রেডিও FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এরপরে আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমাদের টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। যারা আজকে আক্তারের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন, তারা যদি আক্তারকে বিলিভ করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনাদের অংশগ্রহণ যাহা বলিব সত্য বলিবর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে চাই আমাদের অতীতের জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি সেটার বিশ্বাসযোগ্যতার লেভেল কতটুকু। ওকে আক্তার, আপনি যেটা বলছিলেন যে আপনার মা সৎমা চেষ্টা করছিল আপনার বাবাকে কনভিন্স করে আপনাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তারপর
তারপর ওই আমার পাশের গ্রামের পাশের বাড়ির ওই আমার থেকে বলতে এইভাবে, তারা কিছু বুঝতে পারবে না কি আমাকে বিয়ে করাবে মানে কি, কিছু বুঝি না আমি তখন, আমার কোনো কিছু কোনো সত্য দেয় কিছু, আমি
কিছু বুঝিনি, বয়স হয়নি, কারণ বয়স মাত্র 12 বছর আপনার,
আমি কোনো কিছু বুঝতে পারবে না। তারপরে এখনকার দেখি এক সময় দেখি যে দেখি যে আসলে আমাদের পাশে গ্রামে হ্যাঁ মেয়ে থেকে দেখা আসছে, বিয়ে করাবো আমাকে দিয়ে। তারপর মনে করেন যে আমি তখন কি করবো, আমি কোনো দিশা পাচ্ছিলাম না, এবার অত্যাচার সংসারে সব নাই বারো সামান দিতে পারে, এদিকে বাপে কোনো বিচার করে, বাপে আমাকে ধরে মারে, আমাকে মা মারছে, মা বাপে মারে, কিন্তু আমার কোনো কথা শুনতো না, মা যা ওই যা মিথ্যা কথা সত্য কথা বলতো আমাকে ধরে আমার আব্বু প্রেম মারতো। মারার পর তখন আমি কি করবো, দিশা পাচ্ছিলাম, তখন আমার যে ফ্যান ছিল দুলাল সে বললো
যে তুই চলে যা, তুই যদি থাকোস তার তোর মা কিন্তু তোকে বাঁচতে দিবে না, তোকে বাঁচতে তুই চলে যা, কোথায় যাবো হয়তো তোর কোন আত্মীয় স্বজন বাড়ি যা, আর তার নলে কোথাও চলে যা তুই। পরে তারপরে আমি কি করবো, তো স্কুলের জামাটা পরে আমার জামা কাপড় আব্বু বানাই দিত না আমাকে কোনোদিন, ওই স্কুলের যে শার্ট ছিল প্যান্ডা ছিল ওটা নিয়ে খালি আছে। আমি মনে করেন যে আমাদের গ্রামে গোসাশ্রামে একটা লোক ডাকা মুগ্ধা বাড়া থাকে, ও বাড়িতে আসছে, বাড়িতে আসার পর ওনার কাছে গেছি যে ভাই আপনার তো ঢাকা প্যান্ট ডাকা আমাকে নিয়ে যান। তখন বলতেছিল তুমি ঢাকা যাবা, তোমার আব্বা তো আমাকে অনেক ই করবে, হ্যাঁ গ্যালারি কাজ করবে, আমি আমাকে ধরবে যে আমার ছেলে নিয়ে গেছ, নেওয়া যাবে না। তখন বলছে আপনি কবে যাবেন, কলে আমি আজকে চলে যাবো, কে যাবেন কটিনে যাবো। তা আমি করছি কি ওই বিকেলবেলায় যায় আমি ওই স্টেশনে যায়া, যেমন স্টেশনে যায়া যে ঢাকাতে যাবে যে গাড়ি, ওখানে আমি বসে গেছি স্টেশনে। বৈঠার পর সেই লোকটা গেছে জামানের পরে হান গান বসে যে ভাই আমাকে নিতেই হবে আপনাকে ঢাকা, ফলে তুমি যে যাবা এখন কি করি, আমি পরে বলছি যে যাবো যদি না নেন তাই মন্দ কোথাও চলে যাবো, কিন্তু এখন পরে কোথায় উঠ গাড়িতে উঠ উঠো, ওই গাড়িতে উঠতে ওঠার পরে আমি ঢাকার দিকে গেলাম, ঢাকা মুগ্ধাপাড়া মান্দা ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওই যে তার ওয়াইফ আমাকে চিনতো, ওনার ছেলে ছিল একটা, উনি চিনতো, চিনার পরে এখন ওনার করে বাসায় আমাকে রাখে খাওয়া দাওয়া করা। এবং তখন আমি বলতেছে আমাকে যে তুমি কি করবা, বললাম আমাকে একটা কাজ দেন আমি আর ফিরে যাবো না। তখন সে আমাকে দুদিন রাখার পরে একটা রিক্সা নিয়ে দিলো আর কি, আর গ্যারেজ থেকে বললো যে এটা চালা নিয়ে আগে শিখো, স্কুল মাঠ আছে ওনার মাঠে চালাই শিখো, শিখানোর পরে পরে থাকে বারামল। তো একদিন আমি শিখলাম, শিখার পরে এখন আমি ওই যে বিশ্বরোড থেকে আমার মুগ্ধা বিশ্বরোড থেকে মধ্যে আসা যাওয়া করি,
ওনার বাসাতেই থাকি,
হ্যাঁ ওনার বাসাতেই থাকি। তারপরে আমি ধান দিলাম, তখন আমি মনে মনে বললাম হাই রে ভাগ্য আমার, আমি যে রিক্সা লয়ে গেলাম হাই রে কপাল আমার, মা তুমি কয়ে তোর মাকে স্মরণ করতেছি আমি, আমি রিক্সা লয়ে গেলাম, আমার এত এতগুলো সম্পদ থাকতে, আমার বিশাল সম্পদ থাকতে, তাহলে
গ্রামের একদম ধনী গৃহস্থ যাকে বলে সেটা আপনার
বাবা, হ্যাঁ হ্যাঁ গ্রামের মধ্যে সবাই সাথে গেছিল। তারপর যেখানকার আমি আইলাম, বললাম হাই রে আল্লাহ তুমি আমাকে রিক্সাওয়ালা বানাইলা। তো এইভাবে 15 টাকা 20 টাকা এইভাবে পাই, তারপর তাদের খাওয়ানোর টাকা দিতে হবে, থাকার টাকা দিতে হবে। মনে মনে ভাবতেছি আমি কি করবো, আমার একটা কিছু করতে হবে। তখন আমি যে স্কুলের ভ্যান গাড়ি আছে বাচ্চা ছেলে মেয়ে আনা নেওয়া করে স্কুলের, তো একজনকে ধরে আমি সেই নিলাম আর কি, সেই ভ্যান গাড়ি নিলাম মতিঝিল আইডিয়াল স্কুল নাম করে স্কুল, সেই মুগ্ধাবাদ থেকে ছেলে মেয়ে নিয়ে যাই ওখান থেকে, নিয়ে আসি সূর্যপাড়া নিয়ে আসি, নিয়ে আসার পরে আমাকে তখন একটা বেতন হিসেবে টাকা দেয়, ওই টাকাও আমি সম্পূর্ণ ওদের হাতে তুলে দিই। তো দেওয়ার পরে তখন সেই লোকে বলে যে টাকা দেও সেই টাকা তো তোমার হয় না, খাওয়ান হয় না। তো বলে বললাম যে ভাই আমি আর কোথায় পাবো, আমি তো এই টাকাই পাই। তখন কিন্তু আমি ওই কোনো বিড়ি সিগারেট খাইতাম না, কোনো কিছু কোনো কিছু আমার নেশা নাই, কোনো কিছু নাই। তারপর এক সময় একটা এভাবে বোঝাতে যেতে এক সময় ওই যে ওখানের একটা মেয়ে নাম বলি সমস্যা নাই, এখনকার তামান্ন নামে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা খুব সুন্দরী ছিল, ক্লাস 8 হাওয়ার করতো
ওই স্কুলে,
হ্যাঁ ওই স্কুলে, কিন্তু আমার ধ্যান দিয়ে যাতায়াত করতো।
আচ্ছা,
তারপর এই মেয়েটাকে দেখার পরে তিনটা ছেলে মনে করেন একদিন আমাকে খালি আমি ধন্যবাদের স্কুল নামাই দিয়ে স্কুলে দিয়ে ফিরে আসতেছি, তারা আমাকে ওই মুগ্ধাবার মুড়ে ধরছে, ধরার পরে যে মেয়েটা তুমি ছিল তো না, তোমার গাড়ি দিয়ে যা, হ্যাঁ আমার ব্যান দিয়ে যা, একটা কাগজ লিখে আর চিঠির মতো আর কি, চিঠি লিখে কয়েক তামান রেখে দিবা, তোর বাইক কেনা যদি না নেয়, যদি আমাকে ভুল বুঝে অথবা ই করে না নেয় কেন নিবে, আমি না ভাই নিবো না। তখন বলে তুই না নেস তাহলে আমার ভয় দেখে না মারবে আমাকে। তখন আমি নিলাম, নেওয়ার পরে তখন পরের দিন সকালে ওনাকে আগে তুললাম গাড়িতে, হ্যাঁ তোলার পরে তখন যা বললাম যে তোমার না আমাকে ভাইয়া ডাকতো, খুব আদর করতো আমাকে, ওনারা টিফিন নিত খাওয়ান আমাকে খাওয়াইতো। তারপরে ভাই আমি বললাম তোমার না তোমার যেটা একজন চিঠি দিছে, তো ভাইয়া চিঠি দিছে কে চিঠি দিছে, আমি ওই তিনটে ছেলে আমি দেখি নাই আমি চিনি না, আজকে প্রথম দেখা কালকে প্রথম দিছি। ওরে কো ভাইয়া আপনি দাদা খুব ভালো মনে আপনি নেন কেন, ওরে বললাম তা না বোন দেখো আপনি নি কেন আমাকে ভয় দেখাইছেন, বললাম আমাকে ওরা মারতো, ওরে কো মানে ফেলে দেন ছিঁড়ে ফেলে দেন, তো সে নিল না আমি ছিলাম না, না সেটা পরে আমার পকেটে ভাঙিয়ে দিলাম। তো এইভাবে দুদিন পর আবার আমাকে ধরছে, তারপর বলতেছে যে কি খবর চিঠি দিছস, তোর আমি বইয়ে বলতে পারি দিচ্ছি কি না দিচ্ছি, যদি বলি দিচ্ছি তাহলে যাবো ওকে জিজ্ঞেস করে, তো এই বইয়ে আমি কিছু বলতে না বলার পর আমাকে একটা থাপ্পড় মারছে গানের মধ্যে, ঠেস করে থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে বলছে বলো সে কথা বলো সে বল দিচ্ছ কিনা চিঠি, আমি না ভাইয়া দিতে পারি নাই, কেন দাস নাই সে দেয় নাই, তারপরে গাছ তোকে দেখিচ্ছ হবে না, তুই কো আসি বিরলে তো দেখা করিস তিনজনে। তারপরে
বয়সটা কেমন ছিল?
বয়সটা আমার চেয়ে বড় ছিল আর কি, ওনারা
আপনার চেয়ে বয়সে বড় ছিল। এবং ওদেরকে দেখি কি মনে হচ্ছে, ওরা স্কুলে পড়াশোনা করে?
না না না,
বখাটে ছেলে পড়েছে
ছেলে। তারপরে দেখা শুধু শুধু তাদের বুঝুন খেলে গজা খেলে যেমন।
এক্স্যাক্টলি, ওকে। তারপর
তারপর ওই বললো যে মান্ডা বিদেশন সন্ধ্যা সন্ধ্যে দেখা করি তোর সাথে কথা। তারপর আমি ওই গেলাম, যাওয়ার পরে ওখানে গেলাম, দেখা করলাম, সালাম দিলাম, বলে চল্লাশনাল যাই। কোথায় যাবো? বলে মানিকনগর যাবো। তো আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর
কেন যাচ্ছেন, কি যাচ্ছেন
খালি করে চলে যাবো। হ্যাঁ, পরে আমি গেছি। যাওয়ানোর পর ওখানে গেলাম, যা দেখান ওরা অনেক কিছু মানে যে মদ জাতীয় জিনিস, তারপরে গাঁজা জাতীয় জিনিস এগুলা ওরা খাইতেছে। ওরা তিনজন গেলো, আমাকে নিয়ে চারজন, আর উনি যায় ওখানেও তিনজন। তো আমি একজনে বলতেছে যে উনাকে কি আমাদের দলে আনা যায় কিনা, আমাকে আমার কথা বলতেছে আর কি। তখন তো আমি বলতাম, আমার কথা বলে সাহস পাচ্ছি আমি। আমাকে বলে তোর নাম আমার বলেছেন যে কেন বলে রাখবেন, তোর নাম না খেয়ে চান মিয়া দিলাম।
চান মিয়া,
জি, চান মিয়ার নাম দিলাম। তারপরে আমি হয়তো ভয়ে কথা বলি না, না বলার পরে তখন আসে আর আমাকে বলতেছে তুই ভ্যান দেখালে কত পাস? তুই পাই ভাই 1200-1300 টাকা দে আমাকে। তোকে আমি তোকে দৈনিক দিব 100 টাকা, তুই আমাদের হয়ে কাজ করবি। কি কাজ করবি ভাই বললেন? আমরা যা যা বলবো তা তুই করবি। তখন আমি বললাম যে ভাই আমাদের কি করাবেন, ভালো কাজ করলে আমি করবো। হ্যাঁ, সব ভালো কাজ, আর যত ঝামেলা আসে আমরা দেখবো, এই কথা বললো। বলার পরে তখন আমি ওই স্কুলে যে গাড়ি চালাতাম ভ্যানকে তখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তো ওদের পিছিয়ে আসলাম। আসার পরে এখন প্রথমে আমাকে নিয়ে যা ওই যাত্রা বাড়ি, নিয়ে যায় প্রথম কাজ করে আমাকে দিয়ে আর কি যাত্রা বাড়ি নিয়ে যাতে বলতেছে যে ও ওনারা আবার আমাকে জামা কাপড় বানিয়ে দিছে, দুলা প্যান্ট দুলা শার্ট আমাকে দিচ্ছে, মানে যে পকেটে কিছু রাখলো যাতে দেখা না বুঝতে না পারা যা। পরে ভাই ওই যাত্রা বাড়ি একটা বড় দোকান আছে, খুব মালামাল দোকান, মুদির মুদির দোকান। তো আমাকে বলে একটা পিস্তলতে বলতেছে যে ওই পিস্তলটা কিন্তু ভাঙা চোরা, অথচ কাজ কোন কাজ হবে,
কোন কাজ করে না, শুধু শোপিস।
হ্যাঁ, শোপিস। বলেছে এই পিস্তল ওই দোকানে ফিরে আসবি, লাঞ্চের পরে কোনো লোকজন নাই, কোনো কর্মচারী নেই, কিছু নেই, হয়তো ওই মালিক হবো নি। তখন কল যায় তো এই চাবি, ছোট একটা জিনিস চাবি, একটা সিঁদুর চাবি, সিঁদুরের কোটা চাবি। তারা বলে চাই আমার পর তো এই সামনে খুঁজতে খুঁজতে করার পর তুই দুঃখের চাবি। কিন্তু ভাই আমি বিশ্বাস করবেন, ওই যখনটা আমি যা বললাম যে আঙ্কে আমাকে একটা সিঁদুর দেন, তখন ওই লোকটা সিঁদুর খুঁজতেছে। এই সময় কিন্তু আমি পকেটে হাত দিছি, ইচ্ছে করলে আমি ওরকম 5 জিনিস আমি রাখতে পারি এই সময়টুকু আমার আমি গেছি। কিন্তু কিন্তু আমি হাত দিচ্ছি, আমার শরীরটা আমার হাতটা আমার সত্যি কাঁপতে কিনা, মানে আমার হাত বাড়ে পকেটে ভাই বেরোচ্ছেন না। আমার বের না হওয়ার পর তখন ওই লোকজন তখন আমাকে ওই সিঁদুরের কোটা নিয়ে আমার হাত দিচ্ছে, এই নিয়ে ছিলেন দাও নাও টাকা দাও, 3 টাকা দাও, হ্যাঁ 3 টাকা দাও, নাও নাও। কিন্তু আমি ওই কোটা ওটা ধরতে পারতেছি না। ধরতে না পারার পর তখন ওই যে ওর দোকানে যারা কর্মচারী আসলো, তখন ওই কর্মচারী ছিল তুমি নাও না কেন কোটা, তুমি সদাই নাও না কেন? আমি তখন পকেটে কিন্তু হাত দিয়ে দিচ্ছি। হাত দেওয়ার পর ওই এক সময় আমার হাত সব টান মারে আর কি, যে জায়গা নাই তখন টান মারার পর ওই জিনিসটা বাইরে হয়ে যা, আমাকে বলতেছে বলো কে দিছে কোথায় পাইছো কি বলছো, তবুও কিন্তু হেরা কিন্তু আমাকে বলতেছে, আমি কিন্তু টাকা দিচ্ছি কিন্তু না কথা নাম বলার জন্য চুপচাপ থাক। তো নাম বলে না বলবার আমাকে মারলো ভাই, আমাকে অনেক মারলো। তুমি কেন নিছ যে আমি জানি না, এই কথা বলে আমি জানি না। তখন ওনারা আমাকে রিক্সা দিয়া যেখানে বাসার কথা বললাম, ওনারা বাসাতে চলে আসলো, চলে আসার দিয়ে আসলো, চলে আসলাম, চলে আসার পর যখন দেখি মনে করে খোঁজ খবর পাই না। তারপর রাত্রে আবার আমাকে আমার বাসায় গেছে, যে বাসায় থাকি আমি, তখন আমার যায় ডাক্তার সামনে সামনে ডাক্তার বাইরে এসে বাইরে পরে কি অবস্থা, পরে আমি কথা বলি রাগে, কথা বলে কথা না বলার পর তখন এই চিন্তা করিস না, আমি চিন্তা করিস এদিকা ওর নিয়ে যায় ডাক্তারের কাছ থেকে চেক আপ করে আমার কোন টাকা ওষুধ পাশে দিল। যার পর আমি একদিন দুদিন খাই সুস্থ হয়ে গেলাম, সুস্থ যাওয়ার পর এখানে আমার বলতেছে চল আরেক সময় তোকে নিয়ে যাবো, মানে জায়গা গুলো চলে গেছে আমার আর কি।
টাকা দেওয়া কি শুরু হয়ে গেছে আপনাকে? টাকা দিচ্ছে?
হ্যাঁ টাকা দিচ্ছে আমাকে 50-40-20 এইভাবে দিচ্ছে আমাকে আর কি।
আপনি তো বুঝে গেছেন যে ওটা আপনাকে খারাপ কাজ করাবে।
হ্যাঁ খারাপ কাজ করাবে, কিন্তু আমি কি করবো, আমি উপায় না, আমার আপন কেউ নাই ওই শহরে এবং ওখানে, তো আমার আপন কেউ নেই। এখন যদি আমি মায়ের ভয়ে এবং আমি বাড়িতে যেতে পারছি না, তারপরে কিন্তু আমি ওই হঠাৎ মাঝে মাঝে বাড়িতে যাইতাম, কিন্তু আমি বাড়িতে গেছিলাম আমার জন্য শাড়ি কাপড় চোপড় লইয়া সব বারোশ দেখে দেয় বাবার জন্য সব কিছু নিয়ে আমি কিন্তু যাইতাম। তবু কিন্তু আমাকে তারা কোনোদিন আমার কোথাও বসতে পারতো না, থাকতে বলতো না আমাকে, মানে মনে হচ্ছে আমি আইসে বলতে ওদের আরো খুব ভালো হয়েছে আর কি। এভাবে একদিনকে আমি এই বাড়িতে গেছি, মানে চতুর্থবার যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে মার লাগে অনেকে, আমি সদাবাদি করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর একদিন ওই ঘুরতে ঘুরতে আমাকে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো আমি আসবো এখন। আমাদের কাঁঠাল গাছ ছিল, তো কাঁঠাল বাগান ছিল, তখন কাঁঠাল দিন ছিল। তখন আমি ওই তিনটে কাঁঠাল পাচ্ছি, আমাদের বাজার বিক্রি করে আমি গাড়ি ভাড়া দিয়ে ঢাকা চলে আসবো। তিনটে কাঁঠাল পাচ্ছি, মানে বাজারে নিবো, এই সময় আমার মা আমাকে নিতে দিল না। মা তুই আজকে রেখে দিয়ে বলে বলতেছে যে এইখানে তোর কোনো অধিকার নেই, তুই কোনোদিন আসবি না। কে মা, আমি আসবো না, অধিকার নেই মানে আমি আসবো না মানে তোর বাবার কাছে সম্মতি নিয়ে নিস। তখন আমি বিশ্বাস করি না করার পরে আমি পাশের মানুষকে জিজ্ঞেস করি যে কি গো চাচা, কি গো খালু, হ্যাঁ আর বাবা বলে ওখানে সম্পত্তি লিখে দিচ্ছে, চল হ্যাঁ তোমার নামে কিচ্ছু জানে কে কেন মাল লেখে বলছো আল্লাহ। তুই বিচার করি কিন্তু করার পরে যে দেখাতে চলে আস, চলে আসার পর যখন বলতেছি মনে ভাবতেছি যে আমি যে কাজ করি ওদের সাথে আমি সেই কাজই করি, টাকা কথা টাকা দেখবো আমি।
প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, একজন মানুষ অপরাধী হন, একজন মানুষ ভুল করেন সমাজে, প্রত্যেকটা মানুষই বিবেকবান মানুষ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে ভুল এবং অপরাধের দিকে যেতে। যা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান, এমন একটি মঞ্চ তৈরি করেছে যেখানে লাখো মানুষ এসে তার জীবনের ভুল এবং অপরাধগুলো বলেন। এই প্রত্যেকটি মানুষের ব্যাকগ্রাউন্ডেই আমরা থাকি ভুল এবং অপরাধের কারণ জানার জন্য। আমরা আজ পর্যন্ত এতগুলো পর্ব করেছি, একটা পর্ব পাইনি যে কোনো মানুষ ইচ্ছে করে নিজের মনের খুশিতে একজন অপরাধী হয়েছে, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। আমরা যেই প্যারাডাইমটা এখন পর্যন্ত দেখলাম আক্তারের জীবনে, সে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, যখন সে বুঝেই নিল দুনিয়াতে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, তাকে বেঁচে থাকতে হলে এভাবেই বেঁচে থাকতে হবে, যখন তার প্রতি কোনো মায়া দয়া নেই পৃথিবীতে কারো, সুতরাং সেখানে অন্য কারোর প্রতি মায়া দয়া করতে যাবে। এই প্রসঙ্গ থেকেই সে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে কোনো একটা অন্ধকার জগতের দিকে। ঠিক আছে, আপনি প্রচুর মার খেলেন জনগণের হাতে, খাওয়ার পরে ওরা এসে আপনাকে সুস্থ করলো, তারপরে বলছিল যে অন্য একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে।
দিয়ে যাবে, তখন বংশাল একটা জায়গা আছে, নাম হলো চুরিয়ালি গলি, তারপরে নিয়ে গেছে, নিয়ে যাবে ওখান থেকে অনেক লোক, মানে কি হচ্ছে ওখানে আপনার বোমা জাতীয় অনেক কিছু বানানো হচ্ছে,
বাড়ির
ভিতরে মানে একটা কারখানা ছিল, কারখানা কিছুনের আর কি, কারখানা কিছুনের দেখা যায় ময়লা ময়লা জায়গা, হ্যাঁ ওখানে মানুষ থাকতে পারে না আর কি, এমনি ওখানে এরকম মানুষ নিহত হয়তো মানুষ মরে মারা যেতে পারে। এটা বলার পরে কোনোদিন পারবি না, আমি বললাম যে ভাই আমাদের ভয় লাগে, বলে তার জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাস এবং টাকা পয়সা আসলে এই কাজ করলে কিন্তু টাকা পয়সা পাবি। তারপর মনে করেন আমি রাজি হইলাম, এক সময় রাজি হইলাম যে ভাইয়া হ্যাঁ আমি পারবো, আর ওখানে যা তোর সাহস আগে বাড়াইলি। আরো ওই কথা বলার পরে কত কেটে একটা কাজ করাম, কি কাজ করাবেন, বলে তোর দিয়ে একটা টাকা নাম, ঠেক দিয়ে টাকা আনবো প্রথম কাজ তোর এইটা। কেউ হয়তো হায়দ্রাবাদ বাস স্ট্যান্ডের উপাশে একটা গলি আছে যে রাস্তার পূর্ব ধারে, ওই ওখানে আমাকে সন্ধ্যার একটু পর পরে আর কি নিয়ে যা, নিয়ে যাওয়ার পরে ওখানে নতুন কম যা, একটা ভদ্র মহিলা বুর্কা পরনে কিন্তু আসতে আসার পরে বলতেছে যাওয়ার কাছে যা থাকে তাই নিয়ে আবি, কিভাবে নিয়ে আবি, তাহলে এটা ওই একটা পিস্তল দিল, তাহলে এটা ঠিক ফুটাবি না, বলতেছে কে চাপ দিবি না, দেখা দিন আমাকে চাপ দিবি না,
এখানে
দর্শি ধরা পরে বলছি যাপা এটা ফুটাতে বাধ্য করে, আমি বলছি এটা ফুটাতে বাধ্য করেন না, এখন যা আছে আপনি দিয়ে দেন, যে বোরখা ছিল তো খুলছে, খোলা পরে আমি তোমার আপা হতে পারি না, আমি তোমার আন্টি হতে পারি, আমার হাত কিন্তু কাঁপতে ছিল কিন্তু সত্য সত্য বলে তোমার তোর হাত কাঁপতেছে, হ্যাঁ তোমার হাত কাঁপতেছে, এই ছেলে তুমি এই কাজ করে কবে থাকে, আমি কথা বলি
এইভাবে কথা বলছো,
জি জি জি, এই ছেলে তুমি এই কাজ করে কবে থাকে, তুমি মনে কাজ করো না, তুমি বুঝি এই প্রথম আমাকে বলো তো প্রথম, তখন আমি যদি কেবল কেঁপে ফেললাম, ওই যে আমার ছোটকালে কথা মনে হয় আমি কেঁদে ফেললাম যে আমি কিন্তু সন্তোষ হয়ে যেতেছি, তারপর আমার হাত কাছে কথা বলতে বলতেছে যে তোমার আর ফুল গুলি ফুলিতে হবে না, ধর তুমি টাকা নো, ওখানে 560 টাকা দিল আমাকে, একটা 500 টাকার নোট আর 610 টাকার নোট, তুমি দেওয়ার পরে কি যাও চলে যাও পারলে তুমি রাস্তা থেকে সরে আসো। তারপর তো
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় আরেকটা বিরতি নিতে চাই, বিরতির ঘন্টা বেজে গেছে, কোন একটা নাটকের দৃশ্য চোখের সামনে ভাসছে যেখানে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন, সম্ভবত হুমায়ুন আহমেদের লেখা ছিল নাটকটার, একটা দৃশ্য ছিল এরকম যে পকেট মার যিনি, তিনি পকেটের পেছন থেকে মানি ব্যাগ তুলে নিয়েছেন, ওয়ালেট তুলে নিয়েছেন এবং নেবার পরে তিনি সামনের দিকে হাঁটছেন একটু পরে, শুধু নূর পেছনে গিয়ে বলছে ভাই পকেটটা মেরে দিলেন, মানে বুঝতে পেরেছে কিন্তু কিছু বলেনি। সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা সাইমুলটেনিয়াসলি হঠাৎ করে একটা মানুষকে দেখেই বুঝতে পারেন তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে, যারা ভুল করেন দুর্ধর্ষ অপরাধ তাদের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এই জায়গাটায় আসার জন্য। কেউ ইচ্ছা করে এখানে আসে না, কেউ বাধ্য না হলে এরকম অন্ধকার জগতের দিকে পা বাড়ায় না। আজকের এই অন্ধকার জগৎ ধীরে ধীরে উন্মোচিত হবে এবং তার ফলাফল কি, রেজাল্ট কি, কতটা ভয়াবহ সেটাও উন্মোচিত হবে। তবে ছোট্ট একটা বিরতির পর আমরা একটা সংবাদের বিরতি নিচ্ছি, ঠিক 12:06 আমরা ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর জিফিপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। SMS পোলের রেজাল্ট আমরা জেনে দিতে চাই, চলুন কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিই SMS পোলের রেজাল্ট।
Yes, 97%. No, 2%. No comments. 1%.
Computer বলছে 97% yes, 1% বলছে no comments, এবং 2% বলছে no. প্রিয় শ্রোতা, অসম্ভব বিশ্বাসযোগ্যতার একটা লেভেলে রয়েছে আজকের এই গল্পটি এবং আমরা আশা করি শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার এই লেভেলটি বজায় থাকবে। আমরা এক্ষুনি ফিরে আসছি সংবাদের পরপর ঠিক 12:06, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যদি আপনি আমাদের এই অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর যে কৃতি আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমার টিম আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিবতে। আজকে আক্তারকে, আক্তার তার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরছে, বিবেক বোধের তারা বোধ থেকে তিনি আজকে এখানে স্বীকার করছেন সেই যে কষ্টের জায়গাটি, সেই কষ্টের জায়গার আগের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম এবং আমরা কষ্টের জায়গাগুলোতে, ভুলের জায়গাগুলোতে, অপরাধের জায়গাগুলোতে যাব। যাবার আগে আপনাকে বলতে চাই, আক্তার মতো সামনের পর্বে আপনিও বসতে পারেন আপনার বিবেক বোধের জায়গা থেকে জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের এই মঞ্চে এবং স্বীকার করতে পারেন লাখো মানুষের সামনে যে আপনি কেন ভুল করেছিলেন এবং ভুলগুলো কি ছিল, ভুলের পরিণতি কি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আপনার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে সমাজের হাজার হাজার ভুলের জন্ম থেমে যাবে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরতেছি আক্তারের কাছে এবং তার আগে বলতে চাই আপনি যদি আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আক্তার, আমরা যে জায়গাটা দেখছিলাম যে ভদ্রমহিলা আপনাকে টাকাগুলো দিয়ে দিল, তারপর আপনি কি করলেন?
তারপর টাকাগুলো দিয়ে দিল, তখন আমি ওই পিছল পকেটে ভিতরে ভরিলা, তখন টাকা নিয়ে আমি আসলাম। তখন বললো তোর মায়ের তোর কি বললো টাকা দেয় নাই? হ্যাঁ ভাই দিচ্ছে। কত টাকা দিচ্ছে তো আমি দেখালাম, দেখালে পরে কো তুই 60 টাকা নে, ওই খুচরো টাকা 60 টাকা নেই আর 500 টাকা আমাদের দে, এর তো তুই সাকসেসফুল হবি। বলে প্রথম কাজ তো তুই সাকসেস। একথা বলার পরে তখন আমি আসলাম।
পিস্তলটা আপনাকে দিয়েছিল, ওর ভিতরে কি গুলি ছিল?
গুলি ছিল হয়তো, আমি কিন্তু ফুটাই নাকি
আপনি জানেন না।
তারপরে ওই যে আমি ওই যে বাসায় থাকতাম, খাওয়া দাওয়া করতাম, তারপর ওনারা একসময় আমার এই দেখে একটা রুম লয়ে দিল বাসার ভিতরে, ফ্যামিলি বাসার ভিতরে ছোট্ট একটা রুম লয়ে দিল। লয়ে দেওয়ার পর ওখানে থাকি, তখন এক বাসায় অন্য এক বাসায় আর কি, ওদের মানে আমাদের বাসায় যে বাসায় আমার নিয়ে দিল, এক মহিলা বাসায় আমি খাওয়া দাওয়া করি, আমাদের সাথে ঘোরাফেরা করি। তো ওই মহিলা দুটো মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে। আমি কিন্তু ওদের সাথে কাজকে লোক টাকা না দিল, আমাকে টাকা দেয় কিন্তু 50 টাকা 60 টাকা 100 প্রতিদিন আমাকে তোলার জন্য আমাকে টাকা দেয়। একদিন রাত্রে তখনকার একটা পরে আর কি, ওনারা আমাকে বলতেছে একটা জন্মদিনের উপহার দেয়া, যে বক্স গুলা করে সুন্দর করে এই দেয়া, কাজ করে দেয়া, ওগুলো দেয়া মনে বক্স করে আমার সাথে দিয়ে বলতেছে যে ইচ্ছা দেয়া অথবা সে নিজে তুই যাবি ফকিরে বলে যাবি, এই বক্সটা দিয়াবি ওই অমুক হোটেলের সামনে দেখবি লোক দাঁড়াই আছে, দুইজন লোক তোকে দেখলে হ্যাঁ চিনতে পারবে, সেটা দিয়ে আসবি।
যা তোর আমি টাকা দেবো, তোকে টাকা দেবো 200 তোরে, যা আনন্দ খুশি হয়ে তোকে টাকা দেবো 200। তাই তো মনে করছি যে জন্মদিনের কোনো উপহার হবে। এই সময় ওই সাদা প্রসাদদারী দিবি নাকি মাইক্রো বাইক দিয়ে ওনার নাম থামছে কাঁপ আর আমাকে ফলো করছে, ফলো করে আমার ডাকছে এই ছেলে এদিকে আসো। তা আমি হাতে এটা জন্মদিনের উপহার মনে করছি আমি যে এটাই বুঝি হবে, আমি তো জানি না যার বুঝে কি আছে না আছে, এবং আমাকে বলছে খুলিস না। তারপর আমার আমাকে ডাকছে, ডাকতে পর আমি গেলাম, যা সালাম দিলাম যে এটার ভিতরে কি। আমি বললাম যে এটা হচ্ছে কোন একটা উপহার, কোথায় যাচ্ছ? আমি তো বলতে পারছি যে বিয়ে খেতে যাবো, বিয়ে রাতে যাবো, কারণ আমার লোকের কোনো কেউ নাই। পরে ওরা সন্দেহ করে, সন্দেহ করার পর তখন যা ওনার আসবেন হুকুম দেয় এটা আস্তে আস্তে খুলো, ফিরে না দেন আর এমনি বই খুলবা যাতে উপহার তাহলে তো আবার যাতে মারি দেওয়া যায় আর কি। পরে ওই আস্তে আস্তে খুললো, খোলার পরে দেখে দুটা পিস্তল,
ওর ভিতরে দুটো পিস্তল।
বাহিরে কে জানি ফোন দিতে ফোন করেছে, করার পর কোন দলের লোক আসলাম বলতে পারবো না, ওনারা ওই দলের থেকে একজন এসেছিল আর দুইটা গাড়ি দেয়া। আসার পরে তো আমরা বললো ওই দিদি যে ওই স্যার যে আমার লোক সে আমার অফিসে কাজ করে,
যে আপনাকে ছাড়িয়ে নিচ্ছে সে কে?
সে ওই হয়তো মানে রাজনৈতিক দলের,
রাজনৈতিক দলের কোন একজন
বড় একজন আর কি,
যাদের সাথে আপনাদের এই ছেলেগুলোর
যোগাযোগ আছে।
আপনাকে ছাড়িয়ে নিতে
সে আছে, এবং ওই
সাথে আপনার আগে কোনো কথা বলা কিছু হয়
নাই, এবং ওই দলের একজন আছে, আমার আমার দলের একজন আছে আর ওনার আছে দুইজন। ওদের হুন্ডা দিয়ে আমাকে ওই আগের জায়গায় দিয়ে আসলো আর কি,
ওদের হুন্ডা দিয়ে,
হ্যাঁ ওদের হুন্ডা দিয়ে দিয়ে আসলো। তো দিয়ে আসার পর তখন আমার মনে ভয় হইতেছে আমি কি করতেছি, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মনে মনে আমি মানে নিজেকে নিজেকে বড় ঘৃণা করতেছি যে আমি কি করতেছি, আল্লাহ হ্যাঁ আমাকে তুমি এই পথ থেকে বাঁচাও, আমাকে তুমি এই পথ থেকে বাঁচাও। তারপর ওই যে বাসায় খাওয়া দাওয়া করি সে বাসার দুটো মেয়ে, একটা ছোট একটা বড়, আমার সে ছোট বয়সে ছোট হয় 2-3 বছর ছোট হবে, তারা কিন্তু আমার সাথে খুব ভালো ভাইয়া গোটায় খুব ভালো সম্পর্ক, খুব সুন্দরী ছিল।
থাকার
পরে তখন তো আমি তো পুরো পুরো যৌবন যুবক আর কি আমি। তারপরে আমি ওই আস্তে আস্তে কিন্তু ওনাকে আমার ভালো লাগে, এবং কি ভালোবাসতে ইচ্ছা করতেছে কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না
কোনটা কাকে
বড় বড়টাকে
বড় বড় মেয়েটাকে। বড় মেয়েটার নাম কি ছিল?
তারপর ওই বলতে পারতাম না, এবং সেও যে কি বলবে বলে না, কিন্তু সেও কিন্তু আমার সঙ্গে একদম ফ্রি ছিল সময় সময়, কিন্তু ও একাই যেত আমার সাথে ঘুরতে।
আচ্ছা,
তখন আমি ওই ওদের কি ছেড়ে দিয়ে আবার আমি স্কুলের ভ্যান গাড়ি নিলাম,
মানে আপনি সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলেন?
হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি স্কুলে ব্যাঙ্গালের পরে তখন অনুভব হাসছে আমাকে। আমি এবার ওই মুগ্ধা ভেঙ্কুল থেকে একটা ওই তখন ভাইরাস ভাইয়া, তখন সবে মাত্র র্যাপ আর কি বাংলাদেশে
র্যাপ
শুরু সবে মাত্র শুরু। হ্যাঁ ওই র্যাপের একটা ছেলে আমি স্কুলে আনা নেওয়া করতাম, ওই বাসায় যাইতাম। তখন আমি ওই ম্যাডামকে বলছিলাম, র্যাপের ওয়াইফকে বলছিলাম যে দেখেন আমি তো এরকম এরকম আমার সমস্যা করে এমনি করে, তোমার বলছে কি যে সমস্যা করে না আমাদের সাহেবকে আমি বলে দিব, হ্যাঁ তোমাকে আর সমস্যা করবে না।
আচ্ছা,
পরে ওরা এটা কিন্তু খুলে গেছে দেখছে কিন্তু।
আচ্ছা,
ওরা দেখার পরে তখন আমাকে বলছে টান নিয়ে তুই যা করছস ভালোই করছস, যা তোকে ছেড়ে দিলাম তোর কপাল ভালো, আর তুই তখন রেফের সাথে জড়াই গেছস, রেফের সাথে সম্পর্ক, এই রেফের পরিবারের সাথে জড়াই গেছস, এখন তোকে কিছু করা যাচ্ছে না। এটা করার পরে আমি ওখান থেকে মনে করলাম যে আর ওনারা আমাকে কোনোদিনও বিশ্বাস করে নাই, কিন্তু ওনাদের একটা ছেলে, ওনার মধ্যে একটা ছয়জনের মধ্যে একটা ছেলে আমাকে খুব আদর করতো, কিন্তু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বলছে যে জানিয়া তুই যে চলে আসছস, তুই আসতে পারছস, তোর কপাল ভালো, আর কোনো দিন যাইস না জড়াইস না খাই পরে থাকি, তবু কিন্তু আমাদের মতো এই কাজে জড়াইস না কোনো দিন, এই কথা আমাকে বলছে একটা ছেলে আর কি আমাকে খুব আদর করতো। বাসায় খাই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে বাসায় একটা দোকান ছিল, লন্ডির দোকান ছিল, সেই লন্ডির দোকান ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসতো আর কি।
আপনি যাকে পছন্দ করতেন?
হ্যাঁ আমি তাকে পছন্দ করতাম, ওই মেয়েটাকে ভালোবাসতো। ভালোবাসার পর একটা চিঠি দিচ্ছে, চিঠি তার মোবাইল যে কম ছিল আর কি মোবাইলের যুগ, একটা চিঠি দিচ্ছে, চিঠি দেওয়ার পর তখন আমাকে দেখাচ্ছে যে একটা ভাই দেখো তো এটার মধ্যে কি লেখা আছে, এই কিন্তু দেখা ভালো করে
ওই মেয়েটাই
আমাকে দেখাচ্ছে। হ্যাঁ
আপনাকে কেন দেখালো?
আমাকে দেখালো যে আমাকে বিশ্বাস করে, এবং কি আমি ওদের ফ্যামিলির মতো ওদের বাসায় খাওয়া দাওয়া করি তো।
আচ্ছা,
তারপরে ওই কান্দের দেখাইলো, দেখানোর পরে বলতেছে দেখো সে কি লেগেছে, ব্যাংকার তুমি পড়ো নাই? কলে হ্যাঁ আমি পড়ছি, তুমি দেখো তো দেখলাম, দেখার পরে লাভ মানে ওরকে ভালোবাসে বলেছে, পরে হেরা কিন্তু ভালোবাসে আমার জিপ আমার রাগ আমি সহ্য ধরে রাখতে পারছি না, আমি বলতে থাকি তুমি, আমি বলতে পারছি না ওকে যে আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে বিয়ে করি, এবার কোনো কিছু বলতে পারছি না, এবার সেও আমার কিছু বলে না, কিন্তু অথচ আমাকে না দেখলে আমি রাগ না করি, আমি কথা না বলি, সে আমাকে অভিমান করে মনে কথা বলে না, কথা বলে আমাকে অনেক কিছু দিয়ে অনেক কিছু বলে ফেলা। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমি বললাম যে তুমি ছাদে আসো, তোমার রাতের নয়টা সাড়ে নয়টা বাজবে আর কি, শুধু রাত ছিল, আমি একটু ছাদে আসো কথা আছে, তো ছাদে গেছে, তারপরে আমি বসেছিলাম মনটা খুবই খারাপ, যাব তাহলে বলতেছে যে কি বলবো বলো, তাহলে আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু এই সবাই কিন্তু আবার একটা কথা বলেছি, ওনাদের ফ্যামিলিগত এবং কি ওই ছেলেটার ফ্যামিলি এবং কি ওই ছেলেটার মেয়েটার ফ্যামিলি দুনো দুনো পক্ষ দুনো দুনো মিলে এখন কিন্তু তাদের বিয়া
ঠিক হয়ে গেছে,
ঠিক হয়ে গেছে, এই সময় কিন্তু আমি ডাক দিছি,
আচ্ছা
ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, এই সময় কিন্তু ডাক দিছি আমি, ডাকতে বলছি আমি তোমাকে বিয়ে করবো, তখন হাসা হাসি দিয়ে বলতেছে এটা পাগল, এখন এই কথা বলতেছ, আগে বলো নি তো, ওটা বললাম তোমাকে নিয়ে চলে যাবো, না সম্ভব না, কেন সম্ভব না, তারপরে বলতেছে যে এখন সম্ভব না, এখন বিয়ে ঠিক হয়ে গেছে আমার, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে কি ভাঙা, বিয়ে তো হয় নাকি, বিয়ে কি ভাঙা যায় না, বিয়ে কি তুমি কিছু রাজি হবে না, বলে বিয়ে করবো না আমি, তা একেবারে সম্ভব সম্ভব, তারপরে বললাম তুমি তুমি করবা কিনা, বল তুমি রাজি হবা কিনা, কেন না আমি কখনো রাজি হবো না, পরে এক সময় আমি বললাম আমি কেরা তুমি তো চিনো আমাকে, আমি কোন দলে থাকি তুমি চিনো আমাকে, হ্যাঁ চিনি জানি, কি করবেন কি করবেন, মারি ফেলাবা, একসাথে বেশি তো কিছু করতে পারবো না, এরপর তখন আমি এক সময় ওই তখন ওকে আমি হাত ধরছি, প্রথমে হাত ধরার পর তখন হাত ছেড়ে দাও, আমি না আমি তুমি ধর আমার কথা রাজি হবো না, তাহলে আমি আসলে তোমার হাত ছাড়বো না, আমি যা করার দর্শন তাই করবো, ওরা আমাকে বলতেছে যে তখন আমার সাথে গালি দিছে, গালি দিছে যে তোর আগামীকালই আমাদের বাসার থেকে তোর বাইর করে দেবো, এই কথা বললো, তারপরে গালি দেওয়ার পর আমি তো রাগ হয়ে গেলাম, কি তুমি আমার গালি দিলে, এই কথা বলার পর আমি ওনাকে ধরছি, ধরার পর তখন বলতেছি তোকে আমি কিন্তু মেরে ফেলবো, কিন্তু তোদের মাইরে আমি কিন্তু এই ঢাকা সরকার তুই জানো তুই আমার বাড়ি ছিল ঘর ছিল কিছু ছিল তোদের মাইরে আমি ঢাকা সরকার চলে যাবো,
এখানে তো বলি তো ওই ছেলেগুলি আপনার থাকা জায়গা করে দিয়েছিল নাকি,
হ্যাঁ 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 কিন্তু এ জানতো না, এটা কিন্তু ওরা মনে জানতো না,
কিন্তু এখানে আপনার এই ধরনের ঘটনা ঘটছে ছিল না কিছু
না জানতো না, এবং কি মানে আমাদের যখন ওদের ঘুরতে যেতাম তখন বলতো যে জান নিয়ে ভালোই পছন্দ করছো তবে যে মানাবো তুই বিয়ে করিস,
আচ্ছা এই বাড়ির মালিক ওরা ছিল নাকি বাড়িতে ভাড়া থাকতো,
বাড়িতে ভাড়া থাকতো না,
ভাড়া থাকতো, আপনি যার সাথে সম্পর্কটা করছেন তিনি আসলে মানে তার বাবা কি
তার বাবা ছিল রিক্সার মিস্ত্রি আর কি,
রিক্সার মিস্ত্রি, ওকে তারপর
তারপর তো আমি এক সময় দেখা যায় আমি ওনাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরার পর উনি দশটা সত্যি হওয়ার পরে তখন আমি বললাম এই চিৎকার দিবি না অথবা তোকে দেখাটাই করবি না, তো রাগ আমার শরীরে, হ্যাঁ তারপরে তোকে শেষ করে দেবো, কিন্তু কিন্তু জোড়াজুড়ি করার পরে এক সময় সে আমার কাছে হার মেনে দেয় আর কি, এক সময় হার মেনে দেয়, তারপরে যা হবার তো হলো, এই সময় কিন্তু ওনার মা কিন্তু ডাক্তার সে নিষেধ থাকে, আমি শুনতাম ওনার নাম ধরে ডাক্তারছে এবং আমার নাম ধরে ডাক্তারছে, ধরা কোথায় গেল, ভাত খাবে না ভাত খাবে না, ডাক্তারছে ডাকানোর পর এখন দেখছি সে পড়ে রয়েছে এবং কথা বলে না কোনো কিচ্ছু বলে না, যাওয়ার পর আমি ভয় পাই কি মরে গেল নাকি, ওই জীবনের ফার্স্ট আমি অপরাধ ওই যে মানে আমার চরিত্র নিয়ে, পরে এখন আমি ওনাকে এই লালাটা দিই হাত দিয়ে ঝাঁকি দিয়ে আমাদের ঝাঁকি দিই, কিন্তু আসলে সে কোনো কথাবার্তা বলতে পারছে না, আমি পরে কানে ফুদিতেছি এবং মাথা দুটো উপভূতি করেছি, দুই কানে ফুদিতেছি এবং কি কিনে উঠে না, এবার এই সময় তোর মা এবং কি ওনার যে ছোট বোন ছিল উনি ডাকাডাকি করতেছে, আমি ভয় পাইতেছি যে এখন যদি কালে পরে হয় এক সময় আমি দুই হাত ধরে টাইনা উঠাইছি, উঠার পরে গার গুড় দিয়ে ছেড়ে দিয়েছে একবারে, তখন যা এক সময় হুসে আসলো আজকে আসার পরে আমি কইছি যে চলে যাও বাসা থেকে আমার ডাকতে চলে যাও, কাউকে কাউকে কিন্তু কিছু বলবো না, কিন্তু তুই আসলে কিছু বলে না গিয়ে তুই বাসায় চলে গেছিস, চলে যাবো তোমার মায়ের বল, আমি হুঁতে সাথে থাকি কোথায় গেছিস, দাঁড়িয়ে গেছিস কোথায় গেছিস, কি সময় আকার কই কলমুনি তো বাইরে গেছে কোন সময়, হ্যাঁ ওনারা খুঁজলাম দোকানে গেছিলাম খুঁজলাম পেলাম না, তারপরে আমার ওই কাজটা করার পর আমি এমন হয়ে গেলাম যে আমি কি করলাম, আমি এত খারাপ হয়ে গেলাম তখন আমার আমি নিজেকে নিজে কোনো রাখতে পারতেছি না, পরে ওনাকে মেয়েটাকে বলতেছি যে তোমার সাথে আরেক কথা আছে আরেকবার কথা আছে, মানে ওনার সাথে আমি ক্ষমা চাই নি আর কি, মনে কিছু না রাখি কি সে আমার সুযোগ দিচ্ছে না, সে আমার সময় আমার ভয় পাচ্ছে যাবার যদি কোনো কিছু করি, তারপর ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়েতে কিন্তু আমি সব আমি কিন্তু সমস্ত কিছু করলাম, এই জন্য মনে যা আছে সিআরটিভি সাধারণ গিয়ে সাধারণ কিছু আছে আমি কিন্তু সব কিছু করলাম, করার পরে দুটো পক্ষে আছে তো, দুটো পক্ষে ওই পক্ষে এবং বাড়িওয়ালা ওখানে বাড়িওয়ালা আছে আর মোটামুটি মধ্যবিত্ত লোক শোনা আসছে। আসার পরে সবকিছু রেডি করে দিয়া উনি যখন দিয়ে আসলে বসেছে গয়না কিন্তু শাড়ি কিনছে, খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। তারপরে আমি বলতেছি যে আমি হয়তো আমি খুশি পাইনি জীবনে, বিয়েটা জানার কাছে হয়তো আমি খুব সুখী হইতাম মনে হয়। তখন আর কি মানুষের খারাপ সন্দেহকে আমি নিজেকে সহ্য করতে না পারি, তখন আমার রুমে যায় আমি যত আটকায় ভিতর থেকে আটকায় দিয়ে আমি শুয়ে রয়েছি। তখন আমি সিগারেট খাওয়া ধরলাম, সিগারেট খাওয়া শুরু করছি। তারা আমি ওদের সাথে চলতাম কিন্তু ওরা ওনারা কিন্তু কোনো সময় বলতো না যে কিছু খা মত অথবা গাঁদাটা কোনো কিছু আমি হাঁটতো না কিন্তু।
আচ্ছা,
তারপরে ওর মা অনেক লোকজন আসছে রেজিস্টার হবো আর কি, অনেক ডাকাডাকি করতেছে কিন্তু আমি জবাব দিচ্ছি না। ডাকাডাকি করার পরে এক সময় অনেক মহিলারা আসলো, ডাকাডাকি দরকার ডাকাডাকি কিন্তু আমি জবাব দিচ্ছি না। তখন উপরে বাসার এই মুড়ে একটা নাম খেলা ডাকতাম আর কি, ওই খেলা বলতেছে কি গো তোমাকে আগে বলছিলাম যে একটার সাথে তুমি বিয়ে দিয়ে দাও, ওদের মানাইবো, ওরা একসাথে থাকতেছে দুই বছর ধরে তিন বছর ধরে বেতন দিলাম, এখন যদি কিছু করে থাকে ঘরের ভিতরে এখন তো শত শত মানুষের মধ্যে তোমরা ফাঁসাই দেবো। ওর মায় ভয় পেয়ে গেছে, আমি কিন্তু সব শুনতেছি, আমি সজাগ কিন্তু সব শুনতেছি। শোনার পরে ওই আমাদের মানে ওনার করে আনন্দ মাটি করে এখন আমার নাকি সবাই ওর বাপ ওর ওনার মামারা আসলো, ওই মেয়েটার মামা
করছেন,
হ্যাঁ বরপক্ষ খালি ওই যে ওই ছেলেটা কিন্তু আমার যার সাথে বিয়ে হইতেছে কিন্তু বুঝছেন, ওই ছেলেটা কিন্তু জানতো
যে আপনার সাথে এরকম মেয়েটাকে লাভ করেন,
লাভ করি এবং কি পরে লাস্ট দিক দিয়ে আমার কাছ থেকে চাই হিসেবে চাই নিচ্ছে যে শাড়ি গয়না সবই কিছু পরনে কিন্তু সে আসার পর আমার ছোট করে ডাক দিয়েছে একটা দরজা খুলো প্লিজ, একটা দরজা খুলো, একটা তুমি যদি সজাগ থাকো তুমি দরজা খুলো, দরজা খুলো। পরে আমি বলতেছি তুমি যদি সজাগ না থাকো তাহলে আমার কিছু বলার না, তুমি সজাগ থেকে আমি শুনতাম আমাকে তাহলে আমি কিন্তু এই মুহূর্ত হয়ে দিকে চলে যাবো, তাহলে আমি আত্মহত্যা করবো, তুমি দরজা খুলে প্লিজ। তারপর বলার কথা শুনে আমি আর খাইতে পারলাম না, তখন দরজা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে তুমি তো একবার সবাইকে ভয় দেখাই দিয়েছিলে, বললাম আমি যে তুমি না আমার সাথে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তাহলে বলার অনেক সুযোগ আর সময় আছে, আরো আসতে বলার সময় না। কিন্তু একবার চলে গেলো, চলে যাওয়ার পরে বিয়ে হয়ে তখন দেশে তাদের ওই ছেলে দেশে লয়ে গেল গা, লয়ে যাওয়ার পর ওই বাড়িতেই ওই বাসার মানে ওই বাড়িতে আর কি আরেকটা মেয়ে থাকতো, তাদের বাড়ি হলো বরিশাল পটুয়াখালী। তারপরে ওই একদিন দেখি আমি যখন কাপড় সাফ করবো আর কি, নিজের হাতে কাপড় দিতাম, কলে পানি অল্প অল্প পড়ছে পানি নাই আর কি, তখন ওই মেয়েটা আসতেছে নাম রেহানা আসতেছে, ও সুন্দরী ছিল। আসার পরে বলতেছে হ্যাঁ রে ভাই পানি নাই, তাহলে পানি নাই তো কারণ চলে গেছে, তখন কাপড় চোপড় বিলে রাখছে কি ওই খোঁজতো। পরে সে বাসার থেকে এক বালতি পানি আমাকে এনে দেয়, এনে দেওয়ার পর তখন আমার একটি হিরো যে আমাকে আমাকে ই করলো, সে পানি এনে দিল, তুই মেয়েটা কিন্তু ভালো হবে। তারপরে এবং কয়েকদিন মাত্র কয়েকদিন পর ওনার মাকে চাষি ডাকতেন, ওনার মাকে সরাসরি যে বললেন যে চাষি আপনি মেয়েকে বিয়ে করবো, তখন ওই চাষি বলতেছে বিয়ে করবা তোমার বাড়ি কই, ঘর কোথায়, বাপ কোথায়, মা কোথায়, হ্যাঁ
করো কি
করো কি, তুমি বিয়ে করবা হঠাৎ করে বলতে বিয়ে করবা, না যদি বলে বিয়ে দেন তাহলে বিয়ে করবো, বাপ মা পরে দেখা যাবে। এত করার পরে তখন করলেন না আমি আগে কিছু বলতে পারবো না, মেয়ের বাপ আছে মেয়ের ভাই আছে ছোট ভাই ওনার, আমি কিছু বলতে পারবো না আগে। তারপর ওই চাকরিকে একদিন আশায় ধরলাম আমি, তখন কিন্তু আমি ওদের সাথে জড়িত না, ওই আগে খালি ভয় দেখাইতাম, আগে কাগজে চলাফেরা করতাম কারোর সাথে চলাফেরা করি, কিন্তু আমি যে ছেড়ে দিয়েছি এই পথকে জানতো না, মানে দোহাই দোহাই একটু চলতাম আর কি, ওদের হয়ে একটু চলতাম। ওর চাকরি করলাম যে চাকরি আপনি তো জানেন আমি কি, হ্যাঁ জানি, তাহলে আপনি রাজি হচ্ছেন না কেন, বল দেখো বাবা যদি আমার মেয়ে যদি রাজি হ তাহলে আমি বিয়ে দিব, আর এবং কি আমি কিনে দিতে পারবো না, মেয়ের বাবার কাছে বলো। তখন আমি ওই মেয়েটাকে ধরলাম, রেহানাকে ধরলাম, যার মেয়ে ছবি হওয়ার পর রেহানা আমি তোমাকে বিয়ে করবো,
তোমার
আমি তোমাকে বিয়ে করবো, তোমার মার সাথে কথা হয়েছে। পরে কল দেখেন ভয় পেয়ে গেছে গা, যখন এক জায়গায় দোষী রাস্তায় তখন ভয় পেয়ে গেছে, দেখেন আমি তখন কিছু বলতে পারবো না, আমার আব্বা আছে আম্মা আছে এবং আমি আমার মার একমাত্র মেয়ে, আমার তিনটা ভাই আর আমি একমাত্র মেয়ে। তখন গা আমি বললাম তাহলে কি করতে হবে, কলে বিয়ের প্রস্তাব পাঠান, তখন বিয়ের প্রস্তাব পাঠাইছি, আর অনেক পরে আমার বাপ মায় বিয়ে দিবে না, তখন বিয়ে দিবে না, বিয়ে না দেওয়ার পরে এক সময় যাই হোক এক সময় ওই মেয়েটাকে রাজি করাই আমার বন্ধু বান্ধব, ওই যে আবার ওই আগের বন্ধু বান্ধব ওরা কিন্তু খারাপ ব্যবহার করে না বন্ধু, মেয়েরা একটা সময় যায় আমাদের কাজের ফেলে যায়, কারণ মেয়েরা রাগি হলো একটা সময় নিয়ে যায় রেস্টি করলো, রেস্টি করার পরে বাসায় মিষ্টি আনে সবাই খাওয়া দাওয়া করে, ওরাও আমাকে অনেক শিল্প সেই বন্ধুরা মিষ্টি মিষ্টি দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, মিষ্টি টাকা দিয়ে দিচ্ছে।
রেহানার বাবা কি করতো?
আমার বাবা রাজমিস্ত্রি ছিল।
ওকে,
আবার আমি কিন্তু অন্য বাসায় গেছি, চলে গেছে বিয়ে করার আগের দিন চলে গেছি, যাচ্ছে বিয়ে করুক তার আগের দিন চলে গেছি।
মানে ওই বাসায় আপনি ছিলেন
না? ছিলাম না। আমার বাসায় যে বাসায় থাকি সেই বাসায় কিন্তু ওকে উঠে কিন্তু বাপ মা কিন্তু জানে না, জানার পরে তো আমরা ওই লজ্জায় ঘৃণায় হয়তো ওনার বাপ মা দেশে চলে গেল।
বাপ মা জানে না যে বিয়ে করলেন আপনারা?
না।
তার মানে কি রেহান আপনাকে এক ধরনের পছন্দ করতো?
হ্যাঁ করতো, পছন্দ করতো, পরে রাজি হয়েছে।
আচ্ছা,
রাজি হয়েছে।
বাপ মাকে না জানিয়ে আপনি বিয়েটা করে ফেললেন?
বিয়েটা করে ফেললাম, কিন্তু বিয়েটা করে ফেললাম দুই বছর আড়াই বছর পর আমাদের ঘরে একটা বাবু আসলো, ছেলে সন্তান।
ওর বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি পরে কি মেনে নিল?
না, ওনার দেশে চলে গেল, শুনছে যে মেয়ে নাই, এবার শুনছে যে আমার সাথে বিয়ে হয়েছে, কারণ ওনার দেশে চলে গেল।
এই সময়টা তো রেহানা কাজ করতো, আপনি কি করতেন
তখন? আমি ওই ভ্যান গাড়ি করে ওই যে ক্যাসেট বিক্রি করতাম, অডিও ক্যাসেট, ওয়াদার ক্যাসেট, কোরআনের ক্যাসেট বিক্রি করতাম।
আচ্ছা, এই যে ক্যাসেট বা ভ্যান গাড়িতে এইগুলো তুলে যে আপনি বিক্রি করতেন, কত টাকা থাকতো আপনার দিনে?
দিনে থাকতো আমার 200-250 থাকতো। আর একটা কথা আমি বাদ হয়ে গেছি, আমি কিন্তু অনেক প্রচুর পরিমাণে ছবি দেখতাম আগে, ছবি এখনো মানে হ্যাঁ যখন বিয়ে করছি তখন ছবি দেখতাম, আর আমি গান করতাম।
আচ্ছা,
ভালো ভালো দামি দামি ছবি গান করতাম, আমার যে গান পছন্দ হতো সেই গানে আমি কিনে মুখস্থ করতাম, ওই চেষ্টাটাই আমি কিনে নিয়েতাম প্রথমে।
আচ্ছা,
তারপরে গান গাইতাম, গান গাওয়ার পরে এখন দেখা যায় যে ওই বাড়ি ভিতরে কোনো অনুষ্ঠান হইলে বা আশেপাশে হইলে আমাকে নিয়ে কিন্তু গান, খালি গলায় কিন্তু গান গাইতাম।
আচ্ছা, তো এই সময়টাতে আপনার বউ হচ্ছে গার্মেন্টসে কাজ করতো আর আপনি এগুলো ক্যাসেট ফেরি বেরিয়ে?
না, গার্মেন্টস তো কাজ করলো না, কারণ যে বাবু পেটে আসলো।
আচ্ছা, তারপর?
তারপরে কাজ করে না, তো আমি ওডি করি, করার পরে এখন ওই আমার শাশুড়ি আসলো, শাশুড়ি আসার পর তখন বললো যে ওই মেয়ে আর তুমি চলো, সবাই তোমাকে মাইলে নিবে। তো আমি ভয়ে গেলাম না, তারপরে আমার ছেলেকে দিয়ে ওনাকে দিয়ে হ্যাঁ আমার স্ত্রীকে দিয়ে তখন দেশে পাঠিয়ে দিলাম। তারপরে আমি এক মাস পরে গেছি, আরো ভালো করছি, তারপর মোটামুটি কাজে ভালো করছি। চলার পরে আবার তার তিন বছর পরে আমার একটা মেয়ে আসলো,
ছেলে হওয়ার তিন বছর পরে মেয়ে হলো,
মেয়ে আসলো।
আপনি গান গাইতে পারেন বলছিলেন, আপনি কি ধরনের গান গাইতেন?
আমি আধুনিক গান, যেমন ভারতীয় শিল্পী আছে, বাংলাদেশের শিল্পী কিছু আছে।
আপনি কিছু শুনতে পারি আপনার কাছ থেকে?
কার গান শুনবেন? মান্না দে।
আপনার নিজের মতো করে গান শুনি একটু।
আমি একটা মান্না দের গান, তাহলে
শিল্পীদের কাছে দাঁড়িয়ে থাকে, আপনি পকেট থেকে কাগজ বের করছেন,
তাহলে ভাইয়া মান্না দের একটা।
হ্যাঁ, মন খুলে গান।
কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে
তবু মুখখানি,
স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে, কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয়জন দূরে চলে যায়,
this track was downloaded from fusionbd.com.
সে যে আর প্রিয় হয় জানি, কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি।
বাহ 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 বাহ, একটু বিনোদন হয়ে গেল না এর মাঝখানে? ওর সাথে কণ্ঠ মিলাচ্ছিলাম, কারণ এই গানগুলো আমাদের গ্রাম বাংলার এবং সাধারণ মানুষের কাছে এবং খুবই জনপ্রিয় গান মান্না দে ওদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনি কেমন গান সেটা আলোচনা সমালোচনা আমি যাচ্ছি না, সবাই ভালো গাবে বা সবাই খারাপ হবে এমন কথা না, প্রত্যেকটি সুরই আসলে সুর, কোনো কিছুই বেশি নয় দুনিয়াতে। আপনি এই গান গিয়ে কিছু মানুষের মনের কাছে অনেক সুন্দর জায়গা করে নিয়েছেন এবং অনেক মানুষের কাছে আপনি প্রিয় শিল্পী, তো সেই অর্থে খুব ভালো গেছেন এবং আমি আপনার কণ্ঠ মেলাতে পেরে আই এম রিয়েলি রিয়েলি অনার্ড। যেটা শুনছিলাম আপনার যে আপনার 3 বছর পরে আপনার ঘরে একটা মেয়ে আসবে,
খুব ভালো করে নাম রাখলাম শারমিন খাতুন,
শারমিন খাতুন
ইতি আমাদের যে সংসারে অভাব অনেক অভাব এসে পড়লো আর কি, এবং অভাব তো আসছে, আসার পর এখানে না বললি নাই ভাই ভাইয়া যে আমি এবারে এমন মানে আমি কারো হাত পারতাম না, তার পাশে আমার আত্মীয় স্বজন এবং বন্ধু অনেক হাত পারতাম না, কিন্তু এক সময় দেখা গেল আমি আস্তে আস্তে আমি চাষ করতে পারছিলাম না, মানে আমার এমন একটা রূপ হয়ে গেল আর কি। তখনকে আমার স্ত্রীকে আমার ওয়াইফকে বললাম যে তোমরা তোমার বাসা করে চলে যাও, তোমরা আমার তো ঘর ভাড়াটা বাঁচতে এদে আমি তোমাদের দেশে পাঠাবো আর কি, তুমি তো রুজি করতে পারছো না ভালো করে, ওনারা চলে গেলো। চলে যাওয়ার পর এখন কাজ তোমরা বন্ধ হয় করতে হবে না কিছু, এমন এদের লোকজনের ছিল কত দিবে তাই কোন ওনারা দিত 50 টাকা 100 টাকা দিতে দেবে ভালো হয়ে আস রুজি রুজি করে কাজ করে দিবে। দেওয়ার পরে আমি যখন আস্তে আস্তে একবারে শরীর দেয় কঙ্কালের মতো হয়ে গেল আমার, এবং কি আমি কোনো কিছু খাইতে পারতাম না, পেটে লাড়ি বুড়ি পইচা যদি কিছু খাইতে মনে চাইতে ক্ষুদায় আর পেটে যন্ত্রণা আমি সঙ্গে সঙ্গে আমি বমি করে দিতাম আগে রাখতে পারতাম না। পরে ওখানের মানুষ যে ভ্যান চালাইতাম সেই ও যে স্কুল ভ্যান চালাইতাম সে গ্যাসুদ্দিন খুব লোকটা ভালো, সে নিজে আমাকে সেই মালিবাগ ল্যাবরেট একটা ইয়ে আছে ক্লিনিক আর কি, ওখানে নিয়ে চেক আপ করালো। চেক করার পর চেক আপে এখন কথা বলে না, না বলার পর আমাকে যখন আবার বেবি দিয়ে নিয়ে আসে, নিয়ে আসার পর বলতেছে যে তোমার কাছে কি টাকা আছে, কত টাকা আছে তোমার কাছে? আমি বললাম কে ভাই কত টাকা দেয় কি বলে, টেকা নেবো প্রায় 1.5 লাখের উপরে।
1.5 লাখের উপরে?
জি জি। কেন ভাই আমি কিনেছে যা হয়েছে অন্তত তোমার কেউ নাই কাকে বলবো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় একটা বিরতি নিতে চাই, বিরতির ঘন্টা পেরিয়ে গিয়েছে, আমরা ঠিক 4 মিনিট পর আবারও ফিরে আসছি। 4 মিনিটের এই বিজ্ঞাপন বিরতি, ততক্ষণ আপনি ভাবতে পারেন যে কি হয়েছে এই নিদারুণ খেটে খাওয়া মানুষটির, কিন্তু সেই ভাবনার জায়গাতে সমাধান মিলবে একটু পরেই। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, সঙ্গে আছি আমি আরজি কিবিয়া এবং আমার সঙ্গে রয়েছে যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবি টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের অতিথিকে দেখবার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সঠিক থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আক্তার, তার জীবনের অপ্রিয় সত্য ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন সবকিছু নিয়ে অকপটে লাখো মানুষের সামনে নিজের বিবেক বোধের জায়গা থেকে স্বীকার করছেন আজকে সবকিছু। এবং এই মানুষটি সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া একজন মানুষ, কিন্তু আমি তাকে স্যালুট জানাতে চাই যে তার ভিতরের বিবেক বোধ তাকে আজকে যে আসনে বসিয়েছে, এই বিবেক বোধটি সমাজের অনেক উঁচু তলার মানুষ যারা আছেন তাদের মধ্যে যদি থাকতো তাহলে হয়তোবা আমাদের সমাজের চেহারা আজকে অন্যরকম হতে পারত। আমরা বিলিভ করি প্রিয় শ্রোতা যে প্রত্যেকটি মানুষই বিবেকবান মানুষ, এবং তার ভেতরের সুপ্ত বিবেককে যদি জাগিয়ে দেওয়া যায় তাহলে সমাজ রাষ্ট্র তথা দেশের চেহারা পাল্টে যাবে। যাহা বলিব সত্য বলিবতে আজকে আক্তারের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো শোনার পরে আপনার ভিতরে যদি অনুভূত হয় যে আপনি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করবেন, আপনি আসতে পারেন, চাইলে নিজের নাম গোপন রেখেও আপনি স্বীকার করতে পারেন এবং হাজারো লাখো মানুষকে বলতে পারেন যে আপনার মতো ভুল এবং অপরাধ যেন কেউ কখনো না করে। আসার জন্য নিয়মটি হচ্ছে প্রথমে আপনার সেলফোনে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি যেখানে ছিলেন যে আপনি বলছিলেন যে 1.5 লাখ টাকা লাগবে এবং আপনার পরিবারের কাউকে খুঁজছেন উনি আপনার রোগটা জানানোর জন্য, তারপর?
জি, তারপরে উনি বললো গ্যাস ভাই নাম যে বললো যে তুমি কি পারবা তোমার বাড়ির ঠিকানা দেওয়ার জন্য? আমি বললাম না, আমি দোকান থেকে চলে আসবো, আমি আমার সম্পদ থেকে আমার বাবার থেকে চিনি না, আমার বাবা আমার কিছু দেয় নাই। তারপরে এখন কি করবা? আমার ছেলে মেয়ে কিন্তু তখন দেশের বাড়িতে, তখন বললো তাহলে তোমাকে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ দেন।
পরে খালি এটুকু বললো যে তুমি ভালো না, কিন্তু পরে বললাম যে ভাই ভালো না কি নিচ্ছে আমার কি নিয়ে বলেন, যদি চিকিৎসা করতে পারে তোমার শ্বশুরে তুমি বাঁচতে পারবে, তুমি মারা যাও তুমি বাঁচতে পারবে না। তুমি কাগজ দিল না আমাকে, রিপোর্টে কাগজ দিয়ে করছে এই করছে চেক আপ করছে, কাগজ দিল না আমাকে, না যে জানি যে আমার শ্বশুর গরিব। তারপর আমার শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার স্ত্রী আমার দেশ আমাকে দাব দেয় করলো, অনেক কষ্টে গেছি, হাঁটতে পারি না একা একা, কঙ্কাল হতে কিছু খাইতে পারি না। তখন ড্রাইভার যদি চিৎকার পারতেন তুমি কি অবস্থা হয়েছে কি অবস্থা, সবাই বলে সে বাসতে সে মারা যাবে। তখন আমার শাশুড়ি তো বললো যে কি কি হয়েছে তোমার, কি চিকিৎসা কি চিকিৎসা করে শোন না করে শোন কাগজপত্র দেওয়া দিয়ে। পরে আমি বললাম আম্মা পারবেন না, কারণ আপনারা গরিব আপনাদের টাকা নাই, এত টাকা নাই, প্রায় 1.5 লাখের উপরে টাকা লাগবে বলে এই কথা বলছে, এটা আমার আশা ছেড়ে দেন। তারপর আমার অনেক কান্নাকাড়ি করতেছে আমার ছেলে এবং আমার মেয়ে, অনেক কান্নাকাড়ি করছে, আব্বুর কি হয়েছে কি হয়েছে, মানে আমার চেহারা পাল্টে গেছে দেখা যায় মানে বুঝতে পারে না। তখন আমি শুধু ওই একটা চিন্তাই আমি করি যে আমার আল্লাহ কষ্ট দিচ্ছে কি, ওই আমি একটা অপরাধ করলাম, একটা মেয়েকে জীবন নষ্ট করলাম। তখন আমার ভিতরে জ্ঞান আসছে যে আমি একটা অপরাধের জন্য কি আমার এই কষ্ট এই শাস্তি, আর আমি যে ওই সন্ত্রাস সেখানে জড়ি গেছে আমি তো কোনো অন্যায় করিনি, তার আগে তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে তারা ফিরে নিয়েছে। হায় আল্লাহ আমি কি অপরাধ করলাম, এই একটা অপরাধের কারণে তুমি আমাকে জীবন দিয়ে দিবে। রাত্রিশালী কাঁদতাম আর পেটের যন্ত্রণা আমি ঘুমাতে পারতাম না, অর্থাৎ আলসা থেকে ক্যান্সার হয়ে গেছিল আর কি। ছোট একটা ডাক্তার দেখাছিল আমার শ্বশুর মিয়া তাদের এলাকায়, ডাক্তার স্পষ্ট হয়ে গেছে পারবো না। তারপর একদিন রাত্রে আমার স্ত্রী আমার খালি সবসময় কান, তখন আমার ওয়াইফকে বললাম তোমার রূপ আছে জোর বানাচ্ছে, আমি তো বাস করে মারা যাবো, তো আমার ছেলে এবং মেয়েকে যারা ভালোবাসবে দেখবে আদর করবে, বিয়ে হলে তুমি তাদের তাকে বিয়ে করো, আর নাহলে অন্যথায় বিয়ে তুমি করো না। বলার পরে সেও চিত হয়ে গেল, এভাবে প্রায় 15-17 দিন চলে যায়, আমি কোনো কিছু খাইতে পারি না, কোনো মনে বেঁচে আছে আর কি। সেদিন রাত্রে ওই প্রতি যত্ন নিয়েই আল্লাহ কাছে আমি খুব কাঁদতেছি যে আল্লাহ আমি ধাপাত করি জঘন্য পাত করি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি তো অবাক খেলে তুমি মাফ করো আমাকে। তখন বলতেছি যে আল্লাহর কাছে আল্লাহ ছোটবেলা আমার মা নিয়ে গেছে, মায়ের আদর পাই নাই, স্নেহ পাই নাই, ভালোবাসা পাই নাই, শুধু আল্লাহ আমি একটা ভুল করছি, এর জন্য একটু কষ্ট, আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো, আমার ছেলে মেয়ের দিকে তাকায় তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তারপর এটা বলতে বলতে মনে মনে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করতাম একটু, অনেক রাতে আমি একটু শান্তি পাই, একটু ঘুমাই, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখছি যে আমি বাসে করে কোনো এক জায়গায় নিরুদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্যহীন আর কি, কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি জামানের পর একটা ব্রিজ পার হলাম, পার হয়ে তখন আমি এক পানের চায়ের দোকানকে জিজ্ঞেস করতে স্বপ্নে জিজ্ঞেস করতেছি যে ভাই আমি অমু যাই যাবো, কিন্তু কোথায় যাবো আমি নিজে বলতে পারছি, কিন্তু অমু যাই যাবো ভাই রাস্তা কোনটা, তখন সে আমাকে হাত দিয়ে রাস্তা দেখাই দিল, দেখা দিছে, দেখা দেওয়ার পর আমি গেছি সেখানে যাই দিই, হাজার হাজারো মানুষ নামাজে খারে নামাজ পড়তেছে সব প্রচুর মানুষ। তখন আমি বললাম যে আমি এখানে আসলাম যখন গা, তাহলে আমি নামাজ শেষ করে দিতাম, আমি উজু করে ওখানে পুকুর আছে একটা উজু করে দিতাম নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করলো, নামাজ শেষ করে সবাই মোনাজাত দিল, মোনাজাত দিয়ে মিলাদ পড়লো, মিলাদে কিছু তো পারো সাহলে মানে বিরিয়ানি জাতীয় এরকম আমি খাইলাম, আমি খেতে খেতে আসছিলাম না, ওই খাইতে আমি না চাচ্ছি তখন গা ওই আমার প্লেটটা অথবা প্যাকেটটাকে নামার সামনে, এখন সবাই চলে গেছে, আমি আসছি আমার ভয় লাগতো, খুবই ভয় লাগতো, আমি কেমন যাবো কোথায় যাবো আমি কি যাবো কই যাবো না বাড়িতে যাবো না কি যাবো। তখন নূরের মতো একজন হুজুর মানুষ একজন নূরের মতো স্বাস্থ্য ভালো, সে হঠাৎ করে করছে জিনিস আমার সামনে স্বপ্নে দেখছি, কিন্তু আমি সামনে আসছে আসা পরে বলতেছে যে তোমার একটু খান, হুজুর রাত্রে চিন্তা করলাম না করে পরিচয় নাই দিলাম, তোমার খান, খাইছি খাওয়ানোর পরে দুইবার মুখ দিয়েছি খাইছি খাওয়ানোর পরে, পরে আমার মাথা হাত দিছে, হাত দেওয়ার পর হঠাৎ দেখি নাই, নাই না দেওয়ার পর তখন আমি বাসায় ডাকতেছি আমার ওয়াইফের নাম ধরে, এই দেখেন দরজা দরজা খুললো দরজা খুললো দরজা খুলো, আসলে কিন্তু আমি যে ঘুমাচ্ছিলাম সেই ঘুমাতেই কিন্তু ওরা ডাকতেছি, আমি ঘুমাতে সজাগ করে ডাকতেছি, ডাকলে এই দেখেন না তুমি একটু উঠো, দেখেন না উঠো বসে বসে বসছে কি হচ্ছে কি হয়েছে, তখন কিন্তু পেটে তো নাই আমার। পরে তারপরে আমি বললাম আমাকে কিছু খাইতে দাও, পরে বলতেছে হঠাৎ করে খাইতে খাইতে দেবো, বলতেছে যে তুমি কি খাবা হন চা, এটা খাইলে তো আবার তুমি বমি করে দিবে, আমি না গো তুমি আমার খেতে দাও আমার খুব ক্ষুধা লাগছে, ঠান্ডা ভাত আর কাঁচকলার ভর্তা ছিল আমাকে ভাত দিছে বিশ্বাসে উপরে নিতে সত্য ধরে আমি খাই না কিছু, ওই ভাত খাই কিনা গেছে আরো বাধ্য আমাকে, আমি সকালবেলা এখন দেখছি আমার পেটে যত নাই আমি একা একা উঠতে পারতেছি, এখন তো মনে করেন আচ্ছা তুমি সুস্থ হয়েছি, কিন্তু তারপর ভাই আমি আস্তে আস্তে ভালো আছি, ভালো হচ্ছে, ভালো হওয়ার পর মাত্র দেড় মাসের মধ্যে আমি আবার ঢাকায় চলে আসি আমার বউ ছেলে মেয়ে নিয়ে,
পুরো সুস্থ।
এখন তো মাথা চিন্তায় আমি কাকে দেখলাম, কি আমাকে কারু ছেলে আল্লাহ আমাকে ভালো করলো, আমি দেখার জন্য আমি পাগল, কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। তখন আবার আয়া সেই ব্যান গাড়ি ভালো যাচ্ছি,
আমাদের চোখের সামনে যা দেখি আমরা তার বাইরেও বিশাল এক জগৎ আছে, সেই জগৎটা এখনো এখন পর্যন্ত অনাবিষ্কৃত এবং সেই জায়গাটাকে অস্বীকার করে না বিজ্ঞান। আমরা তার প্রতি সম্মান রেখে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সে তার বিলিভের জায়গা থেকে সেটাকে উপস্থাপন করছে, সেটার প্রতি আমাদের রেসপেক্ট রাখা উচিত, সেই কাজটি যাহা বলিব সত্য বলিব সচেতন ভাবেই করছে। ওকে, তারপর
তারপর যখন ঢাকায় সবাই অসহ্য হয়ে গেছে, কি ব্যাপার এই মানুষ কেমনি ভালো হলো, কেমনি সুস্থ হয়ে গেল, মনে মনে আমি এই লোকটাকে খুঁজতে থাকি। ভাইয়া বিশ্বাস করবেন, চারটা বছর চলে গেল, এই লোকটা খুঁজে পাইলাম না। হওয়ার পর আবার আমার সংসারে এমন মেয়ে দাবি বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, কিন্তু বুঝলেন, কিন্তু আমার অভাব আবার দেখা দিল, এত অভাব দিল যে তখন আমি আর কোনো কিছু করতে পারি না, কোনো ব্যবসা করতে গেলে ওই টাকা আসে না, কোনো কিছু তোর আসে না। আসার পরে তখন আবার আমার ফ্যামিলি সব পাঠাই দিলাম দেশে, শ্বশুর বাড়ি এলাকা পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পর তখন আমি একলা ফাঁসি একলা করি, কিন্তু মানুষের যে ঋণ করছি আমি 30-35 হাজার টাকা ঋণ করছি আমি, আমি সবাই রাস্তায় আসতাম বিড়ি দেয় টাকা দিয়ে টাকা নিলে অপমান করবো, জামা খুলে রাখবো, এমন করে অমুক করে অনেক আমাকে অপমান করছে, আমাকে অনেক অপমান করার পরে তখন আমি কিন্তু ওই যে ওই ভ্যান গাড়ি চালাই আদি করি, কিন্তু টাকা আসে না।
আপনি যেই অপরাধের কারণে আল্লাহর কাছে মাপ চাইলেন, সেই অপরাধটি যার সাথে করেছিলেন তার সাথে কি, ও তো বলেছিল যে পরবর্তীতে কথা হবে, পরবর্তীতে কি কথা বলতে?
হ্যাঁ, বাদ হয়ে গেছে। তার পরবর্তীতে ভাইয়া ওই যখন আমি বিয়ে করছি আর কি, তখন তার কিন্তু সংসার ভেঙে যায়, সেটা
তার সংসার ভেঙে যায়,
যে হয়ে পছন্দ করলো না, সংসার ভেঙে যায়, ভেঙে যায় শুনছে আমি বিয়ে করছি। তারপরে অনেক কাজ শেষে কিন্তু বুঝতে পারে, আমি আমি কিছু জানি না, কিন্তু আমার অনুভূতি যেটা ছিল আর কি, সে আমাকে কিছু বলতে চাচ্ছিল আর কি। তারপরে অনেক কাছে কাজা পরে কিন্তু ওনার সাথে ফ্রি, উনি কোনো কিছু মনে রাখে নাই। তারপরে যে ওনার যে আবার দ্বিতীয় বিবাহ হয়েছিল, সে অনেক সুখী কিন্তু এখন, এবং এমন ইয়ে হয়েছিল আমি যদি কোনো টাকা পয়সার দিক দিয়ে কোনো ঠেকতাম এবং কি কোনো অভাব ইয়ে উনি খবর পাইলে কিন্তু আমার বাসায় টাকা দিয়ে যেত,
সাহায্য করতো,
সাহায্য করতো অনেক অনেক।
তার কাছে ব্যক্তিগত ভাবে মাপ চেয়েছেন কখনো, ক্ষমা চেয়েছেন?
হ্যাঁ, আমি এই বললাম একদিন ওনার বাসায় যাই, দ্বিতীয় বিভাজন হয় তখনকা, যা বলছি যে দেখো ওটা এটা মনে করবো অ্যাক্সিডেন্ট, আমার মন ঠিক ছিল না, কিছু মনে কিছু রাখছো, ওরা বলে না আমি তো ওটা ভুলে গেছি এবং কি আমি তোমাকে অন্যভাবে চিন্তা করছিলাম, কিন্তু আসে দেখি তুমি বিয়ে করে ফেলছো আর কি।
আচ্ছা আচ্ছা,
ওরে আমি কিন্তু অনেক কাঁদছি ওর হাত ধরে, তুমি আমাকে আগে কেন বলোনি বলো, অথবা খবর দিতে পারতো, আমি তো ওই বিয়েটা করতাম না। পরে যাক, পরে তো যা আবার হয়ে গেছে, কিন্তু আমার লোক দোয়া করো আমার জন্য, আমি যেন সুখী হতে পারি।
তেমন আপনাকে মাফ করে দিয়েছেন। ওকে, তারপর
তারপর দেশে পাঠিয়ে দিলাম, আমার স্ত্রী পুত্র পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আমি তো বেঞ্চালাতে আমি এত ঋণ গ্রস্ত হয়েছি, তখন আমি চলে যাবো অথবা মারা যাবো আর কি, আর ভালো লাগতেছে না আমার এই সংসারে বলার দিন সবাই মারা যাবো, পরে চলে যাবো। তখন মালিবাগ গ্রামে যখন আমি ওই ওখানে ব্যান রাখি লাঞ্চের সময় কিছু বিক্রি করতাম, তখন একটা লোক নাম জামান, সে আমাকে ফলো করার পরে তখন আমাকে ডাক দিচ্ছে দোকানে, এবার বলতেছে যে আপনি কি দেখান কি করেন, আমি কানটা শুনে আবার কি দেখান, আমি ভাই আপনি কথা বলে আর খেয়ে আমার এই ব্যাপার, ওরে আমাকে সে ইচ্ছা দেয়া এক জোর করে আমি যেতে চাই না, জোর করে আমাকে লয়ে গেছে। তারপর এক সময় ওখানে থেকেই ফুকন ভাই নামে উনি এখন পুলিশে হলো, পুলিশে হওয়ার পর আমাকে বললো যে আপনি আমাদের এলাকায় চলে আসেন, আমি আপনাকে ক্যাসেট করে দেবো এবং গাড়ি করে দেবো, ওখানে ক্যাসেট কিছু বেচতেন।
আচ্ছা,
ভালো হবে ওই আপনি আমার ওয়ার্কিং বাড়ি থেকে লয়ে বলছি দেশ থেকে দেখাতে, আর ওই ছেলে পয়সা হওয়ার পর তো আসলাম, আমার ওয়ার্কিং নিয়ে আসলাম, সে আমাকে গাড়ি করে দিল এবং আমি আসলে জাম করা ঘুরে ঘুরে ক্যাসেট দেখতাম, ভালোই চলছিল সংসার। করার পরে তখন ফুকন ওই বাড়িতে ছিলাম 6 মাসের মতো, তখন সরে আইছি এপাশে, এবার সরে আসছি একটা বাড়ি চাইছি, মানে তখন সেই কারেন্ট ছিল না এলাকায় ভাই, কারেন্ট ছিল না, আসার পর অন্ধকার, তখন যে লোকের বাড়িতে আসলাম ভাড়া, তখন সে বললো যে আপনি বাড়ি দেখাশোনা করেন, কিন্তু আমার কোনো ভাড়া দেওয়া লাগবে না, যদি মানুষ যেহেতু থাকেন, বললাম যে ভাড়া কারেন্ট নেই, সে কারেন্ট ভেঙে দেবো, অল্প বাসা ভাড়া ছিল, তখন 500-600 করে ছিল, তারপরে কারেন্ট নাই এবং মানুষ চলাচল খুব কম, তখন বউ বাচ্চা নিয়ে আমরা ওখানে থাকি, এর মধ্যে কিন্তু আমার ছোট একটা মেয়ে আমার ওইছে, কিন্তু
তাহলে তিন ছেলে মেয়ে হলো আপনার?
জি, তিন ছেলে মেয়ে হলো। হওয়ার পর আর ওখানে আসলাম, আসার পর থাকতেছে, কিন্তু বাড়াবুড়ে লাগে না, বাড়াবুড়ে আমি দিই, আমার লোকে বাড়িওয়ালা ভালো ব্যবহারই করতেছে, কিন্তু তখন কারেন্ট আসলো, বাড়িতে কারেন্ট আসলো এবং কি একটা সিঙ্গাপুরের ট্রেনিং সেন্টার মানে সিঙ্গাপুরের লুক পাঠা ওখানে ট্রেনিং দেওয়া সিঙ্গাপুরের লুক পাঠা ওখানে ওই ওই এলাকার মানুষের প্রতিষ্ঠিত করলো মানে বিরাট ডাকজমট হয়ে গেল আর কি ওই অনেক পোলাপান ছাত্র আসলো আসার পরে ওখানে অনেক ডাকজমট কারেন্ট কমে আইলো অনেক কিছু হলো অনেক পরে তখন আমি ওই বাসা ভাড়া দিতে লাগলাম এবং বাসা তো আমরা ভাড়া দিই 1200-1500-2000 এরকম করে ভাড়া দিই ভাড়া দেওয়ার পরে 4 বছর কিন্তু সেখানে রয়েছিলাম এমন সময় কিন্তু আমার মেয়েকে কিন্তু স্কুলে দিয়েছিলাম স্কুলে ক্লাস 3-4 পর্যন্ত বোধ হয় পড়ছিল পড়ার পরে আমার বড় মেয়ে টিপি যেটা এপিকো ডাক্তার ডাকলাম সেই তারপরে এখন না অভাবের সংসার আমি একটা ছোট দোকান করছি তারপরে আমার ওয়াইফ গ্রামে চাকরি করে আমার ছেলে এখানে এক দোকানও দিচ্ছি আমার পিচ্ছি মেয়েটা আসা মানে আমার ছোট মেয়েটা নেই আমার বড় মেয়ে থাকে বাড়িতে আমি দোকানদারি করি কিন্তু আমি তো লাঞ্চে বাসায় আসি রাত্রে বাস তাড়াতাড়ি আসে বুঝে আর কি আর আমার ওয়াইফ তো মনে হয় 8-10টার সময় বলবো এইভাবে আসে আসলে আমার মেয়েটা ভালোই বড় হয়েছে
তখন যখন আপনি মেয়েটার কথা বলছেন তখন মেয়ের বয়স কত ইতি
ইতির বয়সটা নেই 11-12 বছর
11-12 বছর ওকে
কিন্তু বয়স কম হলে কি বলবো মানে স্বাস্থ্য কষ্ট অনেক সুন্দর তো মানুষ তো খুবই খুবই সুন্দর ছিল হঠাৎ করে দিন আমার যে বাড়িওয়ালা আর কি মালিক বাড়িওয়ালা মালিক উনি যা দোকানে গেছে গাড়ি আসছে উনি এবার একটা ইয়ে কন্ট্রাক্টার আর কি ঘুরে গেছে যাওয়ানোর পর এখন আমাকে বলছে আমি ফোন দিয়ে আসলাম আসলে কিন্তু আমাকে ফোন দিয়ে আসে হে
বাড়িতে আসে বাড়িওয়ালা আসলে আপনাকে ফোন দিয়ে আসে
হ্যাঁ ফোন দিয়ে আসে পরে বলে কই আপনার দোকানে তখন দোকানে আসছে আসার পরে এখন বলতেছে মানে 1/2 কিলো দূরে বাসার থেকে দোকান আমার 1/2 কিলো দূরে তাহলে বলতেছে যে ওই চা খান চা খাইতে পান সে খাওয়ানোর পর কয় কি কলে মেয়ে কিন্তু বড় হইতেছে ভাবি কি বললেন যদি গ্রামের সাথে বাপ দেয় হ্যাঁ ভাই এই প্রোগ্রাম আমি নিশ্চয় আমি বলছি যে এই মাসটাই করবে আগে সামনে 2 দিন আছে 1 তারিখে সেই দিদান দিবে আর কি তো ভাই আরো কোনো কিছু আমি বলছি হ্যাঁ আরো কিছু দেখছেন নাকি তোর কয় কি কলে ওদের সাইন নামের যে ছেলেটা আপনার ছোট মেয়ের লেখাপড়া করাইতেছে এবং আপনার বড় মেয়ের অভিযোগ করা কিন্তু এটা এইগুলো খারাপ দেখলাম শাসন করে মেয়েকে শাসন করেন এই দেখেন আমার জীবনের দূর করেন নাই মাসে বুঝতে আমার জীবনের যে ভাই কি দেখছেন কি দেখছেন কল দেখি নেই আমার কোকাই কি কলে শুধু এটুকু বলে শাসন করে মেয়েকে শাসন করেন হয়তো ভালোর জন্যই বলছে তারপর আমি বাড়িতে আসি দোকান বন্ধ করে বাড়িতে আসি বাসে আবার আমার ওয়াইফ অফিস থেকে আসে আসার পরে তখন গা ওদের কিছু বললাম না না বলার পর তাহলে ওর মাকে কইলাম ওর মাকে বললাম যে মেয়েটাকে একটু শাসন করো ই করো আর উনার কাছে পড়াইও না
শাহিনের কাছে পড়তো
হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু আমাদের বাড়ির ভাড়াটা ছিল
শাহিনও আপনাদের বাড়ির মানে ওই যে বাড়িতে আপনি ভাড়াটি থাকতেন সেই বাড়িতে ভাড়াটিয়া ছিল শাহিন ছেলেটা কে আসলে উনি উনি কোন ক্লাসে পড়তো
উনি লেখাপড়া শেষ করে উনার খালা উনার খালা এবং মামা থাকতো আমাদের বাসায় ভাড়া থাকতো
জি
ওদের সাথে থাকতো আর কি
আচ্ছা সেই ছেলে আপনার মেয়েকে প্রাইভেট পড়াতো আপনার বাসায় এসে পড়াতো
না ওই মেয়ে বাসাতে থাকতো
আচ্ছা খালা নানার বাসাতে থাকতো ওখানে আপনার মেয়ে পড়তে যেত
হ্যাঁ পড়তে যেত মানে দুতলা দুটো রুম ছিল আর কি ওখানে ওরা থাকতো তো
আর আপনার কয়তলা থাকতেন
আমরা নিশ্চয়ই থাকতাম
তাহলে নিশ্চয়ই থেকে পড়তলা যেত আপনার মেয়ে পড়াশোনা
হ্যাঁ পড়াশোনা করতো আমি বললাম যে ভালো লেখাপড়া করতো হ্যাঁ
আচ্ছা
ওনার মাকে বললাম যে পড়তে শুধু ভালোই তুমি তো 1 তারিখে চাকরি ছেড়ে দেবা তাই না কল হ্যাঁ তার তো বাসায় থাকবে মেয়েকে দেখতে পারবা সমস্যা হবে না কিন্তু ভাই 29 তারিখের ঘটনা তখন
কত সালের 29 তারিখ এটা কত সাল
11 সালের নভেম্বর মাসে
2011 সালের নভেম্বর মাসে
জি জি
ওকে
তার আগে কিন্তু আমি আমার বাসায় ছিল না অবশ্যই বাসায় ছিল না তখন আমি দেখতাম যে ওই বাইরে আমার মেয়েটা ঘোরাফেরা করতেছে আমার ছোট মেয়েটা ঘোরাফেরা করতেছে তখন আমি ডাক দেয় না ওর স্বামী ঘরের মধ্যে মানে ওই জিত বাড়িওয়ালা বলে গেল ওই জিদে ওদের তো মারতে পারিনি গিয়ে ওই জিদে মনে করেন আমি ওনাকে প্রথমে বল আমি এরা একটা আমি সাউন্ড দিছি বলছি যে মা তুমি সাইন লোকের পর তোমার দর্শন নেই
আপনি কিছু কিছু ঘটনা হয়তো আপনার ইমোশনের কারণেই বলতে পারছেন না আমি পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাই
তারপর আমি ওদেরকে বললাম তুমি তো একটা থাকবা তাহলে শাসন করো
হ্যাঁ
শাসন করো তারপর বললো যে কি করছে মেয়ে কি করছে আমি দেখুন বড় হইতেছে মাসে কান্না কুন্না করতে করবো এবং আমি যাবার থাকি হার অপমান হবে আমি অপমান হবো সাইনের কাছে পড়তে না হইল
আচ্ছা
পরে আমার ওয়াইফ বললো যে তুমি কই আমি তো বাড়িটা দিয়ে ভাড়া দিন যে তুমি কই তারপর আমি উনাকে সাইনকে বলছিলাম যে আগের মাসে তোমরা কিন্তু বাসা ছেড়ে দিবা
আপনি সাইনকে ডেকে বলে দিলেন বাসা ছেড়ে দেওয়ার
হ্যাঁ
ওই বাড়িটার কেয়ারটেকার আপনি ছিলেন আপনি ভাড়া দিতেন বাড়িওয়ালা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেত ওকে
হ্যাঁ ছেড়ে দিতাম পরে বলছে যে কেন খালো কেন খালো আমি বলি কেন খালো কেন উত্তর নাই আমি এরকম যুবক পোলা আমার বাসা ভাড়া দিব না আমি কিন্তু ছেলে হিসেবে ও একাই ছিল কিন্তু আর সব ফ্যামিলি ছিল
সব ফ্যামিলি ছিল ওকে
তা আমি এটা শুনছি কিন্তু আমি যখন বললাম ওকে ডাক দেন বলছি যে আমার মেয়েটা শুনছে শোনার পর তখন আমার মেয়ে আমার সাথে কথা বলে না কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আসলে সে কষ্ট পাইতেছে
মেয়েটাকে তো এর আগে আপনি কোন শাসনও করেননি, কথাও বলেননি, মেয়েটা আপনার সাথে অটোমেটিক্যালি কথা বলা বন্ধ করে?
হ্যাঁ, কথা বলা আমার খুব কম করে, আমি যখন বাচ্চাটা আছি ডাক দিতাম মা আসা বাধ্য আমাকে, মানে খেলাম আমার মধ্যে চাই থাকতো, কিন্তু আসলে আমি বুঝতে পারতাম না কখনো, কোনো সময় বুঝতে পারতাম না কি ঘটনা কি হয়েছে না বুঝতে পারতাম না। না থাকার পরে আমি বললাম যে মা তুমি কথা কও না কেন, হ্যাঁ তুমি ভালো করে গুছু করে জামা কাপড় তো খুব বানাই দিতাম আমার মায়ের, কিন্তু মাসা ডাকতাম না, মা তোমার তো অভাব নাই কোনো কিছু, আমি তো কষ্ট করি তোমার মায়ের কষ্ট করে, তুমি তো তোমার জামা কাপড় তুমি এবার খাও কেন, বাবা কর্মনি, হ্যাঁ বাবা কর্মনি, এইভাবে বলতো বলার পরে একদিন সে
ছেলেটাকে চলে গেল আপনাদের বাড়ি থেকে?
না যাই নাই, মানে এক তারিখে আসতে তো দেরি হবে আর
কি,
পরে তারপরে আমি আমার মেয়েটাকে একদিন দুপুর বেলা দোকান তুলে যাই, হ্যাঁ ডাক যাই না, দেখলাম তিনি সাইন আমার পিছিয়ে মেরে দিয়েছে দিয়েছে ওই টাকা দিয়েছেন দেখছি, দেওয়ার পর আমি রাগ হলাম, রাগ হওয়ার পর তখন যারে না করলাম যারে বাড়ি আলো বিষয় দিল আমার কাছে, তারপরে আমি ডাক যাই না।
আপনি এখনই কান্নাকাটি করলে আমাদের লিসনাররা?
আমি তো মাস দিই স্যার, আমি তো রাখতে পারি না, আমার কোনো এবার টুকরা আসছিল তিন ছেলে মেয়ের বিক্রি আমি মাস রাখতাম না, আর মা শুনে গেলে হারাইছিল মা হাসছিল, ওই জন্য স্যার আমি রাখতে পারি।
ঠিক আছে ঠিক আছে, বলুন আপনি আপনার মতো করেই বলুন।
তাহলে আমি মাসি মায়ের কিন্তু কাঁদছি অবশ্যই, আমি
দেখে কি বললেন আপনি ওকে?
বললাম তোমার একবার ছেলে দিন সে টাইম থাকবো তুমি যাবা না, সে বাড়াইটা
জীবনে প্রথম ওর গায়ে হাত তুলি,
আমি বাদ না খাই চলে গেলাম দোকানে চলে গেলাম, চলার পরে সেদিন আর কোনো কিছু হয়নি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, বিরতি অনেক নিষ্ঠুর একটা সময়, যখন ঘন্টাটা বাজে তখন আমাদের কিছু করার থাকে না। বাবার কান্না সন্তানের জন্য যে কি জিনিস সেটা প্রথম সামনাসামনি দেখলাম, জীবনে আমার কোনোদিন দেখার সুযোগ হয়নি। সন্তান বাবার জন্য কেঁদেছে, সন্তান তার মার জন্য কেঁদেছে, আমি বহু পর্বে দেখেছি সব, কিন্তু বাবা যখন সন্তানের জন্য কাঁদছেন সেটা যে কত ভয়াবহ, কতটা নির্মম হতে পারে, এবং কেন এই নির্মম কান্না সেটা আমরা জানবো ঠিক একটা যে টাইম চেক তারপর পরে যে বিএসডি ফিরে আসছে পুরো টিম নিয়ে। তখন আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আমাদের এই আজকের অতিথি আক্তার, তার জীবনের ভুল এবং অপরাধগুলো যদি আপনারা তাকে দেখার প্রতি কোনো আগ্রহ পোষণ করে থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তাদের সবাইকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই, যারা আক্তারকে বিলিভ করছেন বিশ্বাস করছেন তারা লিখবেন ইয়েস, যারা করতে পারছেন না তারা লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে আপনার সেলফোনে যান, সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, চটজলদি পাঠিয়ে দিতে হবে। SMS পোলের রেজাল্ট নিয়ে কাজ করছে আর্য সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট, ফিরছি ঠিক রাত একটার টাইম চেকের পর পরই, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, রাত একটা বেজে গেছে প্রিয় শ্রোতা, ঠিক কয়েক সেকেন্ড আগে আমরা ফিরে এসেছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আক্তারকে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে মুখোমুখি হয়েছে লাখো মানুষের, আপনারা কান পেতে আছেন ABC রেডিওতে। জীবনের সবচাইতে ক্রুশিয়াল মোমেন্টের মুখোমুখি এই মুহূর্তে আমরা, আমরা তার কাছে যাবো, যাবার আগে বলতে চাই SMS পোলের রেজাল্ট কম্পিউটার আমাদেরকে কি বলে, চলুন আমরা দেখে আসি কত শতাংশ মানুষ আজকে আক্তারের জীবনের অপ্রিয় সত্যগুলোকে বিলিভ করেছে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করেনি।
Yes, 98%, no, 1%, no comments, 1%.
কম্পিউটার বলছে 98% ইয়েস, এবং 98% ইয়েস বলছে, 1 হচ্ছে নো কমেন্টস এবং 1 হচ্ছে নো। আমরা ফিরে যেতে চাই আক্তারের কাছে, এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি আসতে চান আক্তারের মতো আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এখানে স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 221 নম্বরে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, এবং হতে পারেন আপনি আগামী সপ্তাহের অতিথি আক্তারের মতো। যে জায়গাটা থেকে ফিরবো এটা খুবই কঠিন একটা জায়গা আমি জানি, কিন্তু কষ্টের জায়গাটা বুঝতে পারি, কিন্তু ঘটনাটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। আপনি আপনার মেয়েকে প্রচুর মেরেছিলেন এবং আপনি সেই জায়গাটিতে ছিলেন, আমরা ওখান থেকেই ফিরতে চাই। তারপর
আমি দোকানে চলে যাই, দোকানে চলে যাওয়ার পর আমি দুপুরে খাই জানি, আমার মাকে মারছি, জীবনের প্রথম আমি গায়ে হাত তুলছি, আমার সাথে কথা বলে লেখার চাই।
সবসময় মা বলেই ডাকতেন না?
জি, সেটা মা ছিল তো, অত মা ছিল না, ওই মা পেয়ে ছিল, মা করে ডাকতাম। আমাকে খুব কি করতে হবে, আমাকে কি বলবো, আমাকে খুব মানে বাবা আব্বু করে আব্বু, আমার আব্বু ডাকতো, বাবাও না আব্বু না আব্বু। আমি কষ্ট করতাম, কিন্তু আমি কোনো সময় কষ্ট দিতাম না। জামা কাপড় অনেক অনেক জামা কাপড় আমি মায়ের পছন্দ মতো যেটা পছন্দ হেঁটে গেলে দিতাম। চলে আসি আমি দোকানে, চলে আসি, চলে আসার পর একটু কি তারপরে ভালো সালটা খেয়ে এবং কি ওই অন্যরা যে চলে যাবে সেখানে চলে যাবে, মাত্র 21 তারিখ ছিল,
নভেম্বরের 21 তারিখ,
21 তারিখ ছিল, ওদের যা মনে হচ্ছে ওই বাংলাদেশ আর পাকিস্তান টিকিট খেলা হচ্ছে তো আর কি।
আচ্ছা আচ্ছা,
আমাদের বাসায় বাড়া ছিল বাড়ি চুয়াডাঙ্গা, নাম ছিল ফরিদা, ওনার খাতে বোনের সাথে বাড়া ছিল, সুটাই ছিল তো আমাদের ফ্যামিলির সাথে জড়ে গেছিল, আমার মেয়ের সাথে মনে হয় বান্ধবী ছিল এবং দুজন একসাথে ঘুমাইতো, ছোট রুম দিয়েছিলাম কিন্তু ঘুমাইতে থাকতো। ওই তারপরে আব্বু করে আব্বা করে দৌড়ে বেড়াইছে, আমার একটা মানুষ দোকানের সাথে মানুষ মা কি হয়েছে হেরো করে মা ডাকতাম, মা কি হয়েছে কান্না ভেঙে গেছে গেছে ফালে আমি কেরো দিয়ে দৌড়ে গেছি গায়ে দিই, ছোট মানুষ আমার পাশ আমার কোলে লাগে বলতে আমার গলা যেটা বেটি করে আমি দৌড় দিচ্ছি দয়া মনে দৌড়ছি তো আমি যেরকম সাহেবের খুলেছিল আমি খুলে দিছি, খুলে দিয়েছি মনে হয় আমার উপেক্ষা ছিল, খুলে দেওয়ার পর খালি একটা খুঁজে দিতে তারপর একটু একটু খালি চোখ পয়সা তো বললাম আমি, এ আমার মেয়ে ভালো হয়ে গেছে, এটা কই এ আমার মেয়ে ভালো হয়ে গেছে, আর করাই করলো আমাকে শান্ত হতে চাইছে যাদের ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো আমার তো মন মাদ্রাসা যাচ্ছে, তখন কে জানি আমাকে যে এলাকায় এই এলাকায় আসলে এলাকায় আসলে রাম করার যে আমাকে নিয়ে আসছে যে খুকন ভাই, সেই খুকন ভাইকে আমি ফোন করলাম, ফোন করলাম সে মৃত্যুর সঙ্গে সঙ্গে গেল ভাইয়া দেখলে অবস্থা। তারপর আর কি আমি তো আমার এর জ্ঞান নাই, আমি বলতে পারবো না কোথায় কে নিস আমার এই দাদিতে বলতে পারবো না, বাসায় নিয়ে গেছে বাসায় যায় দিতে হবে আমার আর সমস্ত শরীর পানি আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে মারা গেছে, গরিবে তো সবাই থিতুয়ে আমি আমার মেয়েকে দাবড়ে ধরি, আমি বলে মাগো তুমি কথা কও না কেমা, তুমি কথা বলো না কে, কথা বলো না কে, তখন সে কথা বলে আমাকে ধরে সবাই। এখন
আপনি আপনি একটু কন্ট্রোল করুন, জীবনের কিছু কিছু ভুল অজান্তেই হয়ে যায় এবং সেই ভুলগুলো আসলে মানুষকে কতটা কষ্ট দেয় এবং সেই কষ্ট যে কতটা অপূরণীয় কষ্ট সেটা বলার কোনো অবকাশ থাকে না। আমরা এরকম হাজার হাজার ঘটনা পাই প্রতিনিয়ত, বয়সন্তীকালে ছেলে মেয়েদেরকে খুব ভালো করে নার্সিং করা, একটু সেন্সিটিভ তারা এত এত বেশি সেন্সিটিভ হয় এই সময়টাতে, মারাত্মক রকমের ভুল করে ফেলে, তাদেরকে খুব ভালো করে বোঝানো, এগুলো কতটা জরুরি মানুষের জন্য। বাবা যে কাজটি করেছিলেন সেটা ভুল ছিল না, কিন্তু আপনি আপনি বসেন, আপনি আপনি নড়াচড়া করেন না, আপনি একটু সময় নেন, আপনি আপনি একটু সময় নেন, আপনি একটু সময় নেন, আমরা দরকার হলে দরকার হলে স্টপ করাবো, আপনি প্রিয় শ্রোতা আমরা খুব দ্রুত একটা বিরতিতে যাচ্ছি, আমরা একটু পর আবারও ফিরে আসছি। আপনি বুঝতেই পারছেন সিচুয়েশনটা আসলে কন্ট্রোলে না এই মুহূর্তে, আমরা চেষ্টা করবো আমাদের অতিথিকে নিয়ে পরবর্তী পার্টে ফিরে আসার জন্য, আশা করছি আমাদের সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা আমরা দুঃখিত যে আমাদেরকে কিছুটা সময়ের জন্য হলো বিরতি নিতে হয়েছে এই জায়গাটিতে, এবং আমরা আপনি বুঝতেই পারছেন কিছু সাউন্ড শুনে যে আমরা এরকম একটা অবস্থার মুখোমুখি হয়েছি এই সময়টাতে, বিশেষ করে যে তাকে এই মুহূর্তে একেবারে তাকে আপনাদের সামনে মুখোমুখি করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, তারপরেও তার অদম্য সাহস এবং সে আজকে চাই বলতে, যে কারণেই আমরা তাকে ফ্লোর দিচ্ছি, নইলে হয়তো বা আমাদের এই অপ্রিয় সত্যের ব্যাপারটি এখানে স্টপ করে দিতে হতো। প্রিয় শ্রোতা আমরা আসলে সবাই অনেক বেশি উৎকণ্ঠায়, বিশেষ করে ফেসবুকের কমেন্টস দেখছি আমরা, আমাদের সেলফোনের টেক্সটগুলোতে আমরা দেখছি সবাই অনেক বেশি উৎকণ্ঠায় ছিলেন। আসলে কি হয়েছিল স্টুডিওতে সেটা বোঝানোর জন্য আমরা সিসি ক্যামেরার একটা ফুটেজ আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে পারেন যে আমরা কেন অন ইমার্জেন্সিতে বিরতিতে গিয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, ওখানে গিয়ে আমরা ভিডিওটি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে কেন আমরা অন ইমার্জেন্সিতে বিরতিতে গিয়েছিলাম, সাধারণত আমরা এরকম সময় বিরতিতে চাই না, এবং আমাদের অতীতের অবস্থা আসলে কি হয়ে গিয়েছিল আপনি গেলে ওখানে দেখতে পাবেন, ভিডিওটি দেওয়া আছে। আকাশ আপনি কি পারবেন, আমি জানি আপনি আপনার অবস্থা বেশি ভালো না, আপনি আপনি কি চান বলতে? এবং আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি আপনাকে সত্যি সাহস নিয়ে বাকিটুকু বলার জন্য, কারণ আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে সেটা আমাদের কোনোভাবেই কাম্য হবে না, ঠিক আছে? আমরা বুঝতে পারছি যে আপনার মেয়ে দুনিয়াতে নেই, এটা আপনি জেনেছেন, তারপর
তারপর আমি নিজেকে একটু সামলে নিয়ে বললাম যে আমার মেয়ে কি হয়েছে। তখন আমার ওয়াইফ এবং আরো যে আছে লোকজন ছিল ওরা বলতেছে যে 8:10 আগে ওই আমার ছেলে যে আছে বর্তমান সেই ছেলে বলে উপরে গেছিল, স্বামীর কাছে গেছিল, ছোট মেয়েটা নিয়ে পড়তে গেছিল, উনি নাকি ওই পরে শুনতে পারছে আর কি, উনি নাকি আমার মেয়েকে টাইনে নিয়ে ঘরে নিয়ে এসে মাস্টারও নাকি বকছিল, যেটাই করছিল মানে হ্যাঁ শাহিনকে বকছিল যে তোরা এখন চলে যাবি আমার মেয়ের সামনে, এবং কি আমার মেয়েকেও বকছিল। বসার পরে
আপনার ছেলে বকেছিল?
জি।
আচ্ছা,
বলার পরে সে তখন বলছে আমার ছেলে বলছে তোরা ভাত খায় ঘুমা, জীবনে ভাত খায় তখন ঘুমা, কিন্তু আমার ছেলেটা দোকানে চলে গেছে ওখানে আর কি, দোকানের ছেলে সাথে থাকার পর এমন সময় আমার ওয়াইফ আটটার সময় আসছে, আসার পরে বলে দরজা বাকি লাইট জ্বালানো, বারিন্দা আবার খোলা ভিতরের দরজা যেটা বড় রুম আর কি সেটা বলে আটকানো। তখন আমার ছেলেকে জিজ্ঞেস করছে যে এটি কোথায়, আয়সা কোথায়, পরে করছে গেল ওরা ঘুমাচ্ছে। তো আমার ছেলে মনে হচ্ছে হয়তো ঘুমাচ্ছে, যে মা এরকম সবসময় তা হ্যাঁ ডাক দিয়ে তখন উঠে। তারপর ওই হ্যাঁ তো আমার আমার ওয়াইফ তো দেখা দেখি করতেছে শুনে নেয় পিছনে যে জানলায় যে ডাকটা লাইট কিনে জ্বালানো জানলা। তখনটা হয়তো আমার ছেলে হয়তো কোনো বুঝতে পারছিল না কি করছিল, যে তখন ওই যে শিক্ষু বিলেটের মতো স্পিকার নিয়ে আছে চ্যাপটা ওইটা নিয়ে ওই ওই যে জানলা দিয়ে ওই ওইটা জানলাটা যেমন হোক খুলছে আর কি। খোলার পরে তখনটা খোলার পরে দেখে যে আমার মেয়ে নাকি
ওকে ওকে ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি যে কোনো বাবার জন্য তার সন্তানের এই বর্ণনা দেয়া এটা রীতিমতো কতটা কষ্টের হতে পারে প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পারছেন আপনাদের জায়গাটা থেকে কি করেছে তার মেয়ে। যে মেয়েটি আজকে আমাদের মাঝে নেই পরিবারের ভুলের কারণে, তার ছবি আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমি একটু জানতে চাই যে আপনি শাসন করেছিলেন একদিন, আমাদের সমাজে সাধারণত বাবা তার সন্তানের গায়ে হাত তোলা মানে একটা একটু ভয়াবহ রকমের একটা কিছু, এক দুই নম্বর যেটা হচ্ছে মা শাসন করতেন এই ব্যাপারটা নিয়ে কি করতেন তিনি, মা মানে ইতির মা সন্তানের শাসনটা কিভাবে করতেন যখন সাইনের ব্যাপারটা?
গালিগালাজ করতো, অনেক
গালিগালাজ করতো,
অনেক গালিগালাজ করতো, মানে অনেক গালিগালাজ করতো এবং
বকা ঝকা দিত,
অনেক বকা দিত, অনেক ভাষা দিয়ে বকা দিত আর কি,
খুব বেশি গালিগালাজ করতো বকা দিত। আপনি একদিন গায়ে হাত তুললেন এবং আপনার ছেলে যে আপনার পরের অভিভাবক বলা যেতে পারে পরিবারে, সে গিয়ে শাহিনকে শাসাতো এবং আপনার মেয়েকেও, যদিও সে বয়সে বড় ছিল তারপরে বোধহয় বকাবকি করতো, রাইট?
হ্যাঁ আমার ছেলে বয়সে বড়,
আপনার ছেলে বয়সে বড় ছিল, তার মানে সে কখনো ইতির গায়ে হাত তুলতো
না, হাত তুলে নাই কিন্তু ওই বকাবকি করতো। এবং সেদিন সেদিন বলে সেদিনকে যে যেদিন ঘটনা করছে সেদিন বলে খালি টাইনে নিয়েছে দুতলা থেকে তাকে আমার মেয়েকে আর কি, ওনাকে বই খেয়ে শাহিনকে ধমক দিয়ে বই খেতে আবার টাইনে নিয়ে আসছে, টাইনে নিয়ে আসার পরে ওখানে আমার মনে হয় মারছিল মনে হয়, কারণ
মানে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সে কোনো ভালো ধরনের সাপোর্ট বা কাউন্সিলিং কোনো কিছু পায়নি। আপনি একটু কন্ট্রোলে রাখুন প্লিজ আপনাকে। আমি প্রিয় শ্রোতা আর কোনো এক্সপ্লেনই দিতে চাই না এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি জানি আমার যে গেস্টার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শুধু আপনাকে বলতে চাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এবং এটা শুধুমাত্র আজকে আক্তারের জীবনের ঘটনা নয়, আমি বিলিভ করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে কিশোর কিশোরী যারা বড় হচ্ছে তাদেরকে উপযুক্তভাবে বড় না করাতে এরকম সম্ভাবনাময় প্রাণ অকারণে অকাতরে অনেক সময় ঝরে যায়। আমরা শুধু সামনে একজন আক্তারকে প্রেজেন্ট করে বলতে চেয়েছি আপনার চারপাশে বা আপনার জীবনে যেন এমন ঘটনা না ঘটে, সেটার জন্য কি করতে হবে সেটা পুরো যে অপ্রিয় সত্যটা আজকে এখানে প্রকাশ পাচ্ছে সেটা শুনে আপনি নিশ্চয়ই নিজের জায়গা থেকে বুঝতে পারবেন। তারপর কি হলো?
তারপর মেডিকেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওই আমার যে খোকন ভাই ওরা আসলো, আবার জামান ভাই আসলো, খবর দেন, আসার পরে মনে করেন হয়তো থানা পুলিশ হইতো আর কি। তারপর ওনার এলাকার মানুষ এবং মানব অধিকারের সদস্য তারা ওনারা অ্যাম্বুলেন্স হাসপাতালে মেডিকেল অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স ওনারা অ্যাম্বুলেন্স সমস্ত দায়িত্ব নিল এবং ভাড়া ভরে সব কিছু নিল। নেওয়ার পর এখানে যে আমার যে বাড়িওয়ালা ওনাকে আমি ফোন দিচ্ছি, আমি মানে নিজেকে সাবধান করে ওই ভাইয়ারা দায় ধরনের আমাকে সান্ত্বনা দিল যে আমি কি করবো রাখতে পারবো না আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে, কিন্তু আমি কিন্তু আমার আমাকে কন্ট্রোল রাখার আমি চেষ্টা করতে চাই, আমাকে দোয়া করেন কিন্তু আমি
আপনার কন্ট্রোল রাখতে হবে আপনাকে, নইলে আজকে আমি বলি আপনাকে আপনি যদি এখানে পুরোটা বলতে না পারেন তাহলে অনেক বাবা মা আছে যারা আপনার মতো করে ভুল করবে, আমি চাই না তারা কেউ ভুলটা করুক, এই জন্য আপনাকে কন্ট্রোলে রেখে বলতে হবে।
তারপরে ওই যে ভাইয়েরা আসলো মানে ওই যে সদস্যরা আসলো ভাইয়েরা, তারপরে আর ঝামেলা হয় নাই এবং কি করে নেই ওই আপনার পুষ্পটা কোনো কিছু হয়নি। তারপর আপনার ওই ভাইরা আসলো, আসার পর অ্যাম্বুলেন্স ভাড়া করলো, তো আমাকে বললো যে এখানে দাফন কেমন করবেন না দেশে নিয়ে যাবেন, তখন আমি বললাম যে আমাদের দেশে নিয়ে যাবো, কেন আমাদের তো পারিবারিক কবরস্থান আছে, যদি আমার কিছু না দেখেছে আমার আব্বা আমার বাপা।
শাহিনকে এই পুলিশ কাকে ধরেছিল এই মামলাতে?
না কাউকে ধরে
না, কাউকে ধরে না,
ওই যে আমার ভাইরা এলাকার মানুষ আসলো এলাকা যে এলাকায় থাকি আর। তারপর যখন বাড়িতে চলে গেছে, চলে যাওয়ার পর আমার আত্মীয় স্বজন তো আসলো ওনারা, তারপরে
অনেক লোক হলো মাইক দেয়া আমাদের বাড়িতে মসজিদে মাইক দেয়া বলে দিল অনেক লোক হলো আমাকে সবাই চিনে তো যদি আমি না যেতাম দেশে কিন্তু আমার নাম শুনছে সবাই চিনে অনেক লোক হলো লোক হওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই আমার বোনেরা ছিল আমি সবাই আসতে আসার পরে দেখো সমস্যা কত অনেক কষ্ট করার পরে ওই সময় কিন্তু বাড়িওয়ালায় আমাকে ফোন দিয়ে বলতেছে মানে আমার বাড়িওয়ালা ফোন দিয়ে বলতেছে যে চার বছর রইলেন আক্তার ভাই আমাদের বাড়িতে কিছু দিতে পারলাম না মেয়েটা হারাইলেন দোকান নিয়ে দিই আমি বললাম ঠিক আছে আমি আসি পরে মেয়েটা দাফন কামড় শেষ করে আসলাম আসার পরে তারপর আমি বললাম ঠিক আছে বাসায় আসি ঢাকাতে আসছি আবার আসে তখন ওই বাড়িওয়ালা এবং কি যার দোকান আর কি মার্কেট করছে সেখানে তখন ওরা চেক দিল যে এই ডাক্তার ভাইয়ের নামে দিয়ে দিলাম ডাক্তার ভাইয়ের নামে দিলাম যতদিন করে করবো আর যখন দোকান ছেড়ে দিবে তখন কিন্তু ওনাকে টাকা দিয়ে দিবা 40,000 টাকা দিয়ে দিবা মানে উনি সালাকে বললো আর কি আমার সামনে ওর চেক দিয়ে চেক দেওয়ার পর নিয়ে গেল দোকানে উঠলাম দোকানে উঠাইয়া তখন চা বিক্রি করি এক সাইডে আরেক সাইডে আমি দিলাম বিরিয়ানির দোকান আর কি মোটামুটি কাজে ভালো চলতেছি চলতেছিল যে হঠাৎ করে দুই মাস না যাইতেই দুই মাস কিন্তু গেল না এর মধ্যে কিন্তু বাড়ি বাড়িতে বিক্রি করে দিব হাইরে আমার ওয়াইফ কেয়ার কার নিজের সাজাইছি বাড়ি তিনটা রুম করে দিছি সেই টাকা দিছে তিন রুম দিছি সেই বাড়িটা বাড়িটা বিক্রি করবো তখন সেই সান্ত্বনা দেয় আমাকে বাড়িওয়ালা সান্ত্বনা দেয় আমার বহুত কে আমাকে সান্ত্বনা দেয় যে ভাবি ভাই 40,000 টাকা তো দিচ্ছি আপনার এটা হ্যাঁ দিচ্ছি এবং কি আমি বাড়ি বিক্রি করবো এবং আপনার টাকা দেবো 50,000 আরো মানে 1,00,000 টাকা মিলাই দেবো আপনার দেশে বাড়ি যায় কিছু করে খাইতে পারবেন অথবা এখানে কিছু করে খাইতে পারবেন খুব মাথায় আতা বুঝে সেটা দিয়ে তারপর রাজি হইলাম তোর নিজেকে কন্ট্রোল করলাম অনেক কাঁদলো কারণ ও তো অমনিতে আসতো না বাড়িতে ভাড়া দিতাম সবকিছু সাফ করতাম সবকিছু দেখতাম করতাম আমরা ভাড়া দিতাম ই করতাম
পরের ধন নিজের মতো হয়ে গিয়েছে
হ্যাঁ পরের ধন নিজের মতো হয়ে গেছে এবং কি তারপর নিজের মায়া লাগছে মানে কাঁদতেছে যে বাড়ি বিক্রি করবে তারপরে আমাকে সান্ধ্য সান্ধ্য দেওয়ার পর তখন এইটুকুই কিন্তু আসলে তো আমি তিন চারবার আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে দিচ্ছি টাকা আমাকে দিল না দেওয়ার পর শেষ পর্যন্ত যখন ওই সেন্টারটা হঠাৎ করে বন্ধ হয়ে দেশের রাজনীতির পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় তখন আমি দোকান ছেড়ে দিই দোকান ছেড়ে দিলে ব্যাক আপ হয়ে গেলাম কি করবো মেয়েটা মারা গেল আমি অসহায়ের মতো তখন কি আমার ছিল বেকার আমি হয়েছে কারণ কি করবো অনেক কষ্ট করে আমার ওয়াইফ চাকরি করে না আর দেবো না চাকরি করতে কারণ একটা হারাইছি আমার মেয়ে হার মা হারাইছি আবার ছোট একটা আছি অনেক হারাবা তারপরে দেখেন যে টাকা আমি জমিয়েছিলাম মোটামুটি কায়দা দিয়ে ওই ওই তখন খাওয়া শেষ ভাঙে চলে মনে হ্যাঁ বেকার মানুষ পরে সেই ভাঙে চলে খাওয়া শুরু শেষ করলাম শেষ করার পর এখন আমি খালি বলি অমুক ভাইরে করি অমুক ভাইরে করি ভাইরা চাকরির ব্যবস্থা করে দেন ব্যবসা যদি করে ব্যবস্থা করে দেন কিন্তু কোনো উপায় নেই না থাকার পর যাক অনেক কিছু আল্লাহ কাছে কানাকানির পরে আল্লাহকে বললে বাবা এটা আমার ছেলেকে আমি এটা কাগজের এটা তারপরে আমি গেলাম
এখন কাজ করেন ওখানে
হ্যাঁ সিকিউরিটির পদে কিন্তু আমাকে যে বেতনের কথা কই নিয়েছে 12 ঘন্টা ডিউটি ভাইয়া ওখানে কষ্ট করতে খুব কষ্ট এবং মাত্র 6,000 টাকা দেয় এবং কোনো ছুটি নাই 12 ঘন্টা করে ডিউটি করতে হবে মাত্র 6,000 টাকা বেতন কিন্তু আমাকে ঢুকেছে কিন্তু 8,000 টাকা তো পয়া তাই বলছিলাম যে ওভাবে সংসার যখনকা তাহলে আমি ই করব ওই করবো যে 8,000 টাকা 12 ঘন্টা ডিউটি করুন ছুটিটা থেকে কি করবো কিন্তু সম্ভব হচ্ছে না ভাইয়া আমার রাখি যে আসলাম ছুটি পাইছিলাম কিন্তু দেয় নাই সত্যি আমাকে একসন ধরব
এবং এটা এটা আপনার কাছ থেকে কেটে কেটে রেখে দিবে
হ্যাঁ কেটে রেখে দিবে তারপরে মনে মনে ওই যে ওই
আপনার সংসার এখন যেভাবে চলে আমি যতটুকু বুঝি যে আপনার ছেলে কিছু টাকা রোজগার করে এবং আপনি কিছু টাকা রোজগার করেন
বেতন পাইনি এখন
আপনার ছেলে এখন পর্যন্ত বেতন পাইনি হয়তো পাবে
আমিও পাইনি
আপনিও পান নাই এখন পর্যন্ত আপনার পরিবার এখন কোথায় থাকছে
আমাদের আমার সাথে
এখন সাথেই থাকছে আপনার মেয়েটা কোন ক্লাসে পড়ছে
আমার মেয়েটা এবার শুধু তো নার্সারিতে উঠছে আর কি
নার্সারিতে উঠছে এই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য কারণ আপনি শেষে এসে আমাদের শ্রোতাদের জন্য কি বলতে চান
আমি বলতে চাই সমস্ত শ্রোতাদের বলতে চাই যে আমি মাত্র একটা কি দুটা ভুল করছিলাম একটা আমার এই পরিস্থিতি আমার পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো দেখছিলাম কারণ এই জীবন জীবন না হয়তো আমার ভুলের কারণে নাকি আল্লাহ আমার এই কপালে লিখছিল নাকি মা হারাইয়া আমি বলতে চাই যে আপনারা আমার মতো না বুঝে না ভালোভাবে বুঝে না চিনে না জেনে এরকম কোনো সন্তানের ছেলে হোক আর মেয়ে হোক, কোনো সন্তানের গায়ে হাত তুলবেন না, কারণ তাদের কোমল মন, তারা ছোট মন, ছোট জিনিস তারা হয়তো সহ্য করতে পারে না। আমি এখন মেয়েকে সারাই, আমি নিজেকে দোকান করতে পারি না।
প্রিয় শ্রোতা, আমরা আজকে আক্তারের কাছ থেকে যা শুনেছি সেটাই আমাদের যাহা বলিব সত্য বলিব বলার জায়গা। আপনারা কেউ ভুল না করেন, আর আমরা বিলিভ করি অনেক ছোট ছোট ছেলে মেয়ে যারা কিশোর বয়সী এবং যারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনছেন বা শুনছ, তাদেরকে একটু বলতে চাই, বাবা মা শাসন এটা হচ্ছে আশীর্বাদ। বাবা মা আমাদের ভালোর জন্যে, তোমাদের ভালোর জন্যে এই শাসনটা করে, সেখানে অভিমান করে এই ধরনের কাজ করা সেটা হচ্ছে কত বড় অন্যায়, কত বড় ভুল। এর চেয়ে বড় ভুল আর কোনো কিছু হতে পারে না। সৃষ্টিকর্তা আমাদেরকে জীবন দিয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছে। আমরা বলে থাকি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যদি বলি যে আমাদের জীবনে সবচেয়ে বড় গিফটটা কি, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে জীবন নিয়ে পৃথিবীতে এসেছি। সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট সবকিছুই অনুভূতিরই একটা অংশ। আজকে আমরা ভালো আছি, কালকে আমরা খারাপ থাকবো, তারপর আমরা আবার ভালো থাকবো। অনুভূতি যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ জীবন বেঁচে আছে, কিন্তু সেটার জন্য জীবনকেই শেষ করে দেয়া, জীবনকেই একেবারে শূন্যের দিকে ঠেলে দেয়া, সেটা যে কত বোকামো সেটা তোমাদের বয়স থেকে বোঝা খুবই মুশকিল। সুতরাং এমন কাজ তো নিজে করবেই না, পাশাপাশি যারা করে বা করার সম্ভাবনা রয়েছে তাদেরকে ভালো করে বোঝাও, যাতে কখনোই কোনোভাবেই এই ধরনের অপরাধমূলক কাজ কখনো সংগঠিত না হয়। আমরা এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি রয়েছিলেন, পুরো অনুষ্ঠানটি যিনি শুনেছেন তার মুখোমুখি হব। প্রিয় শ্রোতা, আমাদের এক্সপার্ট প্যানেলে আজকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, তার মুখোমুখি হচ্ছে ফোনে। অনুরাগ চাকমা, আপনার কি বলার আছে? আপনি তো শুনলেন
কলকাতা শুনে আমার কাছে মনে হয়েছে, আমরা যারা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, আমরা যারা সমাজের বিভিন্ন প্রবলেম নিয়ে রিসার্চ করি, আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা শিশুর বিকাশের প্রচেষ্টে পরিবারের ভূমিকাটা সবচাইতে ইম্পর্টেন্ট। একটা বাচ্চাকে যখন এভাবে নির্যাতন করা হয় তখন কিন্তু তার ভিতরে একটা রিয়েকশন আছে, এবং যখন রিয়েকশনটা আছে তখন হচ্ছে সে বিভিন্ন ধরনের মানে সিদ্ধান্ত নেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, যে বয়সে একটা বাচ্চাকে আমরা পারিবারিক গণ্ডির ভিতরে নির্যাতন করি, সে বয়সে কিন্তু একটা শিশু স্বাভাবিকভাবে আমরা ইমোশনাল হিসেবে দেখতে পাই। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে তার ক্ষেত্রে পারিবারিক নির্যাতনটা একটা ভূমিকা পালন করেছে। আরেকটা বিষয় যে সমাজেরও একটা ভূমিকা আমি দেখতে পেলাম, সমাজের ভূমিকাটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা সমাজের কিছু মানুষ যারা আমরা মস্তিষ্ক সম্পন্ন, যারা আমরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, আমরা তাকে উৎসাহিত করলাম যে ভাই আপনি এই কাজ করেন না, আপনি ক্রিমিনাল লাইফে চলে আসেন, যে ধরনের চিন্তায় চুরি ডাকাতি করলে আপনি প্রচুর টাকা পয়সা পেতে পারবেন, এটি একটা তাকে এনকারেজমেন্ট করা। তো এটি কিন্তু সমাজে যারা করেছে আমি বলবো তাদের একটা বিশাল করা।
জি, পরিবার এবং সমাজের একটা বড় ধরনের ভূমিকা ছিল আক্তারের জীবনের এই ধরনের ঘটনার ক্ষেত্রে, এবং একইভাবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আক্তারের যে মেয়ে ছিল তার প্রতি আক্তারের যে শাসন ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তার যে মেয়ে ইতি, বড় মেয়ে, মার মতো স্নেহ করতো তাকে সে, এবং সেও কিন্তু সে নিয়ে মারা গেল।
এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে এখন অনেক জায়গাতে কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সুইসাইড হওয়ার পিছনে অনেকগুলো কারণ মানে আছে যেগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি, যেগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট আমি যেটাকে সোজা ভাষায় বলবো যে আমাদের কিছু মানুষ সমাজে আছে যারা জন্মগতভাবে খুবই আবেগ প্রবণ, এবং যে সমস্ত মানুষগুলো তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু সুইসাইড করে। এবং যে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরিটা, ওই থিওরিতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সাইকোলজিক্যাল স্কুল অফ থট, সেখানে বলা হচ্ছে যে একটা মানুষের ভিতরে দুটো ইনস্টিংক্ট কাজ করে, একটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট আর একটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। তো যে মানুষটার জীবনে লাইফ ইনস্টিংক্টের চেয়ে ইনস্টিংক্টটা খুবই পাওয়ারফুল হয়ে মানে কাজ করে, সে মানুষটা কিন্তু সুইসাইড করার মতো একটা প্রবণতা নিয়ে থাকে। তো সেটা একটা বিষয়। দুই নম্বর যে জিনিসটা আমাদের পারিবারিক যে সাফার, সেটা কিন্তু আজকালকার পত্রপত্রিকাতে আমরা যে সুইসাইড মানে ক্রাইমগুলো দেখতে পাচ্ছি সেগুলো যে পারিবারিক স্বাস্থ্যটা অন্যতম একটা দায়ী বিষয় বলে আমি মনে করি। যে আমার মনে হয় শাসনের সাথে যখন ভালোবাসা মমতা স্নেহ ইত্যাদি অনুপস্থিত থাকে তখন হচ্ছে ওই শাসনটা মানে শিশুদের মানুষকে সুইসাইড করার জন্য অনেকটা অনুপ্রাণিত করে, অনেকটা এনকারেজ করে। তো আমি আমার জায়গা থেকে বলবো যে আজকে যারা শ্রোতা হয়েছেন, যে আমাদের যে সুইসাইড ক্রাইমটা বেড়ে যাচ্ছে, এটাকে আমাদের ট্যাকল করতে গেলে প্রথমত আমাদের পারিবারিক জীবনের পরিবর্তন খুবই জরুরি। আমরা দেখেছি, এখনো দেখতে পাচ্ছি যে অনেক পরিবারের ছেলে মেয়েরা এমন ভাবে বেড়ে উঠেন যাদের হচ্ছে একেবারে বাবা মায়ের সাথে একটা দূরত্ব থাকে, বাবা মাকে তারা অনেক কিছুই বলতে পারে না। তো আমি সেই জন্য মনে করবো আমাদের পারিবারিক যে দ্বন্দ্ব এটিকে আরো স্ট্রং করতে হবে। তো আমাদের যে শাসনের দৃষ্টিভঙ্গির জায়গাটাও পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে আমাদের বাচ্চাগুলোকে আমরা মারপিট করি সেভাবে না করে হচ্ছে আমাদের শাসনের সাথে ভালোবাসা স্নেহ মমতা এই জিনিসটাও আমাদের থাকতে হবে। তো আমি আজকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে আছেন, আমি সবাইকে বলব আমাদের সবার দৃষ্টিভঙ্গি খুবই জরুরি হয়ে পড়েছে।
জি অনুরাগ চাকমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আক্তারের জীবনের অপ্রিয় সত্য, তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরে আমরা আবারও ফিরে আসছি। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। ওখানে ওনার মেয়ের ছবি দেওয়া আছে, ওনার নিজের ছবি দেওয়া আছে, আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি বাকি সেগমেন্টগুলো নিয়ে, সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
শত শত হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, যারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মধ্যে থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়া আমি পড়ে শোনাচ্ছি। সাহিল লিখেছে, আক্তারের ছোটবেলার কথা শুনে খুবই কষ্ট লেগেছে। রায়ান লিখেছে, আত্মহত্যার প্রবণতা সমাজে বেড়ে যাচ্ছে। স্মৃতি লিখেছে, আক্তার হোসেন এই মুহূর্তে সুস্থ আছেন কি? এই প্রশ্নের উত্তর আমরা বলতে চাই যে আক্তার হোসেন আসলে সুস্থ আছেন, তাকে নিয়ে আমরা ফিরে এসেছিলাম। আপনারা জানেন যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিবেক লিখেছে, শাসন করার ক্ষেত্রে বাবা মায়ের চিন্তাধারা পরিবর্তন করা উচিত। জয় লিখেছে, সন্তান হারানো কত কষ্টের, আক্তার হোসেনকে আজকে অনুভব করা যাচ্ছে। রুবাইয়াত লিখেছে, কখনো সামান্য ভুলের জন্য অনেক বড় মাশুল দিতে হয়। জাহানারা লিখেছে, আক্তার হোসেনের বাবা মা যেমন তাকে বোঝেনি তেমনি সেও তার সন্তানকে বোঝেননি। লাবলু লিখেছে, প্রেমটা জীবনের একটা অংশ, এটা জীবন নয়, টিনের ছেলে মেয়েদের এগুলো বোঝানো উচিত। এবং অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় শ্রোতা, যে কথাটি বলতে চাই, এখানে সত্যের আসনে বসে অনেকেই জীবনের অপ্রিয় সত্য বলার ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারেন না, তাদের জন্য আমরা বলতে চাই আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো লিখে, ভুলগুলো লিখে, অপরাধগুলো লিখে। চাইলে আপনি বেনামেও লিখতে পারেন। আমাদের এখানে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এবং যারা আমাদেরকে চিঠি লিখতে চান, আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে একজন বন্ধু, আলবাব শাহরিয়ার নামের একজন বন্ধু, মেইল করে নিজের জীবনের ভুলের কথা জানিয়েছিলেন। চলুন আমরা তার সেই চিঠিটি আর যে সুমনের কাছ থেকে শুনে আসি।
যাহা বলিব সত্য বলিব।
আমি আলবাব শাহরিয়ার, বর্তমানে কলেজে লেখাপড়া করছে। স্কুল জীবন শেষ করে কলেজে আসা মাত্র বন্ধুদের দ্বারা পলিটিক্সে জড়িয়ে গেছি। বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের জন্য মারামারি করে দিনের পর দিন ক্লাস করিনি, লেখাপড়াও করিনি। এভাবে কখন যে আমার শিক্ষা জীবনে অন্ধকার নেমে এসেছে বুঝতেই পারিনি। আমি লেখাপড়ায় খুব একটা খারাপ ছিলাম না। আমি যদি এই নোংরা রাজনীতিতে না জড়াতাম তাহলে আমার শিক্ষা জীবনটা ধ্বংস হতো না। যাহা বলিব সত্য বলিবতে প্রচার হওয়া এরকম পলিটিক্সের শিকার হয়ে করুণ পরিণতি হওয়া মানুষগুলোর কথা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি সবকিছু ছেড়ে আবার লেখাপড়ায় মন দিয়েছি। আশা করি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারব। আমাদের মতো বিপথে চলে যাওয়া মানুষদের সঠিক রাস্তায় ফিরতে সাহায্য করার জন্য যাহা বলিব সত্য বলিবতে আসা সকল অতিথি এবং এর টিম মেম্বারদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আজকের মতো যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবর মঞ্চের পর্দা নেমে গেছে আজকের মতো এ পর্যন্তই। আগামী রবিবার আমার টিম আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। সেখানে থাকবেন একজন অতিথি, তিনি তার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো স্বীকার করে লাখো মানুষকে সচেতন করে যাবেন। অনেক অনেক ভালো থাকুন। যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.